This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি শাকিল, খালিদ লোবান এবং আরজি লাবিব। আর আজকে হ্যালো 8920 অতিথি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তার কাছে আমি যাব। যাবার আগে বলতে চাই, হ্যালো 8920 বরাবরের মধ্যে আপনার জীবনের গল্প বলার অনুষ্ঠান, এখানে এসে আপনি জীবনের গল্প বলতে পারেন। বলার জন্য আপনাকে ফোন নম্বর দেওয়া হয়েছে দুটি। প্রথম ফোন নাম্বারটি আগে সেই পুরনো নাম্বার 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্প খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং আরেকটি ফোন নাম্বার, নতুন একটি ফোন নাম্বার যোগ করছি আমরা হ্যালো 8920 জন্য। সেই ফোন নাম্বারটি হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, 09613892892। আরো একবার বলছি, 09613892892। এখানে ফোন করার পরে আপনাকে নির্দেশনা যেটা দেয়া আছে ফোনে, আপনি সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করতে পারবেন। প্রিয় শ্রোতা, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জেনে গেছেন আগামীকাল রাত 11:20 থেকে আরজি কিবরিয়ার নতুন অনুষ্ঠান আসছে, অর্থাৎ আমার নতুন অনুষ্ঠান আসছে ডর। এবং আশা করছি যে যাহা বলিব সত্য বলিব এবং হ্যালো 8920 তে আপনি যেভাবে আমাদের সাথে ছিলেন একইভাবে ডর অনুষ্ঠানটি আপনার কাছে এভাবে জায়গা করে নিতে পারবে, আপনি সেই ভালোবাসাটি ডর অনুষ্ঠানের জন্যও দেবেন। আগামীকাল রাত ঠিক 11:20 শুরু হচ্ছে আমাদের নতুন অনুষ্ঠান ডর। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে কে রয়েছেন এরপর যে আমরা পরিচিত হব, তবে তারও আগে আপনাকে যেটা বলতে চাই, আপনি চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের অনুষ্ঠানে যোগ দেবার জন্য ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। হ্যালো 8920 এর স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে যাওয়ার পর আপনি লাইক দিয়ে দিলে আমাদের হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আর এই মুহূর্তে গেস্ট যিনি আমার সঙ্গে রয়েছেন তাকে নিয়ে আপনার কোনো কোয়েরি থাকলে, প্রশ্ন থাকলে, তার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে, তাকে দেখতে চাইলে, তার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এবং প্রুফ চাইলে আপনি চলে আসুন এই পেজে। ওকে, প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
শামিম আক্তার লিজা।
আচ্ছা লিজা, কোথা থেকে এসেছেন আপনি?
নরসিংদী থেকে।
আসার পথে কোনো ঝামেলা হয়নি তো?
না, কোনো ঝামেলা হয়নি।
ওকে, আপনার বয়সটা একটু আমাদেরকে বলুন।
19 বছর।
আপনি কি পড়াশোনা করছেন?
পড়াশোনা বর্তমানে অফ।
বর্তমানে অফ আছে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে লিজা, যার সম্পর্কে আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নিলাম। এবার আমরা লিজার জীবনের গল্পে চলে যেতে চাই। চলুন শুরু করুন, আপনি কোথা থেকে শুরু করবেন?
ছোটবেল থেকে শুরু করতে চাই। আমি আমার ভাষায় কথা বলি।
হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে কথা বলতে পছন্দ করেন একদম স্বাচ্ছন্দ্যে। আমি যে কথা বলছি এভাবে আমি ফ্রেন্ডের সাথেও কথা বলি, সুতরাং আমাকে অনুসরণ করার দরকার নেই। আপনি একেবারে আপনার যে ভাষায়, গ্রামের ভাষায় আপনি যে ভাষায় কথা বলেন সেভাবে বলুন।
তারপর তো গ্রামের ভাষা দর্শকের পছন্দ হওয়ার লাগবে।
দর্শকের পছন্দ হবে না মানে দর্শকের সবচেয়ে বেশি পছন্দ হয় যেটা ন্যাচারাল, এখানে এসে যদি কৃত্রিম কেউ কিছু না করে। ঠিক আছে, আমার মনে হয় দর্শকরা অলরেডি ফেসবুকে লিখছে আপনাকে আপনার নিজের ভাষায় কথা বলার জন্য। বলুন।
আমার ছোটকাল থেকে খুব ভালোবাসছে, যখন আমার 4 মাস বয়স তখন আমার বাতজ্বর হয়। বাতজ্বর হওয়া থেকে আমি টুটলাই প্রায় 6-7 বছর যাব কথা বলার জন্য অনেক কান্না করতাম। যখন ছোট ছিলাম তখন মসজিদে যেতাম, হুজুর বলতো যে এই সুরাটা বলতে, ওই সুরাটা বলতো, আমি তো বলতে পারতাম না, হুজুর অনেক মারতো, কেন বলতে পারতাম না, তার খুব কষ্ট লাগতো। আমি বলতাম, বাইরে কান্নাকাটি করতাম যে না আমি মসজিদে যাবো না। তারপর আমার ছোট কাকা খুব আদর করতো, বলতো আমি হুজুরের কাছে বলে দিছি তুই যা, তোকে কোনো কিছু করবে না।
তখন আমার
অনেক আদর করতো ছোটকাল থেকে। পরে যাই, হুজুরা আমাকে মারধর করে না, কারণ বাবে এটা আমার শারীরিক সমস্যা। পরে আস্তে আস্তে অনেক কবিরাজ চিকিৎসা করার পর ভালো হয়েছে। স্কুলে ভর্তি হই, ভর্তি হওয়ার পর একদিন একটা মজার কাহিনী হয় আর কি, পুকুর যাকে বলে, নালা, ওখানে গোসল করতে যায়। বড় মেয়ে না, আমার সাথে সবাই দুষ্টামি করতো, আবার আমি সবাই ডাকতো, ছোটকাল থেকে আমি সবার সাথে কথা বলতাম। তো ওইখানে আমি গোসল করতেছি, ওইখানে সব আমাকে ঢিল ছুটতেছে, যে লিজা ধর ধর, যে ঢিল ছুটতে আমি এগুলো ধরতে ধরতে একেবারে গর্তের মাঝে পড়ে যায়। তো ওইখানে বড় যারা ছিল ভাই তারা গোসল করে উঠা যায়, আমি তো গর্তের মাঝে পড়ে যায়, কিন্তু আমার হাতটা দেখা যায়। তো সবাই ভাবতেছে ও মনে হয় দুষ্টামি করতে উঠতেছে, প্রায় এক মিনিট উপরে হয়ে গেছে যে ওখানে উঠে না কেন।
আপনি সাঁতার জানতেন না?
আমি সাঁতার জানতাম না, লুকিয়ে গিয়ে গোসল করতাম। বড় ভাই একটা মেয়ে যুগ আমাদের এলাকায়, ও কি উঠা যায়, উঠা যাওয়ার পরে অনেকখানি জায়গা চলে যায়, চলে যাওয়ার পর উনি আবার আসে, মানে সবাই চিরাচিরা করতেছে যে লিজা তো ডুবে গেছে, ডুবে গেছে। আর মেজো ভাই এসে আমাকে তুলে বাইরে থেকে চাপ দেওয়ার পর অনেকগুলো পানি বাইর
হয়।
তারপর বাড়িতে আর যাই না, অনেক ভয় পাইতেছি, না জানি আব্বা মারে। দুপুরে আব্বা আমার বিশ্রয় বার করলো, ঠিকই আব্বা আমার মারে। তারপর আস্তে আস্তে বড় হই, স্কুলে পড়ি, প্রাইমারি স্কুল লেভেলটা খুব ভালো কাটে। আমার আব্বা সবাই পরিচিত।
কি করতেন আপনার বাবা?
আমার বাবা সরকারি কর্মকর্তা।
আর মা তো গৃহিণী ছিলেন?
হ্যাঁ, মা গৃহিণী।
ওই সময় আপনারা কয় ভাই বোন ছিলেন?
ওই সময় আমরা তিন ভাই বোন ছিলাম।
আপনি কি সবার বড়?
আমি সবার বড়, শুধু আমি ফ্যামিলিতে বড় না, আমাদের ফ্যামিলিটা বড়।
মানে যেটাকে বলে পুরো জাতি গোষ্ঠী।
হ্যাঁ, আমি বড় মেয়ে। আমাকে নিয়ে সবারই অনেক স্বপ্ন, লেখাপড়া করবো, চাকরি করবো।
পুরো নরসিংদীতে আপনি বড় মেয়ে?
নরসিংদীতে
মেয়ের দিকে বেশি ইয়ে থাকে, বড় মেয়েকে দ্রুত বিয়ে দিতে হবে, সেটাও একটা ব্যাপার স্যাপার থাকে, আমি জানি।
তারপর আমার আব্বা প্রথমত কিছু কাজ করতো না, মানে আব্বা চাকরিটা পায় প্রায় আমার ছোট বোনটা যে সময় হয় ওই সময়, আমি ওই সময় ক্লাস থ্রিতে পড়ি, 2004 অক্টোবরে আব্বার চাকরিটা হয়। কিন্তু এর আগে অনেক কাহিনী কিরকম, আমার মাঝে সময় 6 মাস বয়স আব্বাকে দিয়ে আব্বা আব্বা বলে ডাকি, তখন আব্বা কিছু কাজ করতো না। আমাদের এলাকায় একটা এমপি ছিল, তারপর ওনার পিছনে ঘুরতো আব্বা, তো ঘুরার পর বলতেছে সারা জীবন ঘুরে চলে চলবো। তখন আমার মা রাগ করে আমার নানুর কাছে ডাকা এসে পড়ে, তখন আমার জন্ম হয়। আমার যখন 6 মাস বয়স ওই সময় আমি আমার আব্বা যাই দেখতে, মাঝে মধ্যে দেখতে যাওয়ার মাঝে আমি যখন আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা বলে ডাকি, তখন আব্বা বলে আমার মেয়ে তো ডাক ফুটছে, আমার তো কিছু একটা করা লাগবে। তারপর আব্বা কোনো কিছু করতো না। পরে যখন আরেকদিন যায় তখন মা বলে যে আমার বাচ্চাই রাখবো না, তখন আমার মা কি করে তার পা দিয়ে আমার বুকে আঘাত করে, চাপদা ধরে।
মাই গড, এত রাগারাগি আপনি!
হ্যাঁ, তুমি কিছু কাজ করো না, আমার মেয়ে দেখবো কে, যেহেতু আব্বা আব্বা ডাকতেছে। তখন এই রাগে আব্বা আসে গ্রামে, এসে একটা জুট মিল যাকে বলে ওইখানে জয়েন্ট করে, 800 টাকা বেতন পেত, খুব ভালো চলতো আমাদের। তখন মাকে ডাকা দেখে বাড়িতে নিয়ে আসে যে আমি তো কাজ করি, ছোট থেকে আমার কাকা আবার দূরে থাকতো, তো তখন সপ্তাহে আসতো, 15 দিনে আসতো। তখন কাকা অনেক আদরের বাস্তি না, আমি এখনো কোনো কিছু চাইলে আমার কাকার কাছে চাই, আমার বাবার কাছে কোনো কিছু চাইতাম না। কারণ বাবা বললে বলতো এত কিছু লাগে, দেয় অবশ্য ঠিক, কিন্তু এই কথাটা একবার না একবার বলতো। তখন কাকার কাছে বলতাম, আর আমার সবচেয়ে ফেভারিট ফল তরমুজ।
তরমুজ
সব সময় কাকা রাত্রে আসতো, তরমুজ যে সময় সিজন ওই সময় কাকা রাত্রে আসতো, 3টা 2টার দিকে আসা, মানে অবাক করে দিত। আর যেদিন শুনি যে কাকা আসবে ওদিন রাত্রে তো ঘুমাই না। তারপর আমি গুস্ত খেতে পারতাম না, একটা মুরগ নিয়ে এসে বলতো যে ভাবি আমি দুধ নিয়ে আসি কুরমা করে খাওয়াবো, কাকা লাঠি নিয়ে বসতো, লাঠি নিয়ে বসে আমাকে বলতো তোর খাইতে হবে, কাকা নিজের হাতে খাওয়া দিত। কিন্তু আমি বড় হয়ে গুস্ত গিলতে শিখছি, আমি গিলতে পারতাম না, চিবিয়ে চিবিয়ে ফেলে দিতাম।
কেন মানে এরকম হতো কেন?
তুতলাইতাম যে
মানে এটা ছিল,
তারপর যে সময় তুতলাটা কেটে যায় তখন গিলতে পারি।
আচ্ছা,
আমার ছোট বোনটা যখন হয়, ছোট বোনটা হওয়ার পরে আমার আব্বার চাকরি হয়। চাকরিটা হওয়ার পরও অনেকে শত্রুতামি করে আমার আব্বার এই চাকরিটা নিয়ে 2004। তখন আমার ছোট বোন তো লাকি, মানে আব্বা যে আমরা তিন বোন হয়েছি তাতে আব্বা কোনো সময় কষ্ট করতো না। আবার আমার হুপু অনেক ইয়া করতো যে ওনার 2টা ছেলে, তারপর আমার আব্বা 3টা মেয়ে, কিছু কোনো কিছু তখন করতো না, যার নতুন চাকরিটা হয়েছে অনেক নিন্দাই তো আমার হুপু যে ইয়া করছে, তত 3টা মেয়ে হয়েছে কি এমনি কি করবো, এইসব নিয়ে অনেক টেনশন করতো আমার হুপু। কিন্তু টেনশন করলো আমার হুপু, কিন্তু আমার এখান থেকে যা যা পানা তা আদায় করতে শিখি। আমার আব্বা কিরকম, আমার মার কাছে না বললেই আমার হুপুরে দিত, এটা নিয়ে আমাদের সঙ্গে ঝগড়া হতো। তারপর আব্বা বলে যে ঝগড়া করে কি লাভ, ও মেয়ে দেখতে পারে না, দেখে কি আমার ছোট মেয়ে তো হওয়ার পরে তো আমার চাকরিটা হয়েছে। তারপর আমার মায়ের মাঝে একটা সমস্যা হয়, প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা নষ্ট হয়ে যায়, হাসপাতালে থাকে প্রায় 3 মাসটা করতে। হাসপাতালে থাকার পরে আমরা কেউ মা ছাড়া থাকতে পারতাম না, দাদু তখন বেঁচে ছিল, দাদু আমাদেরকে আগলে ধরে রাখতো। তারপর আমার আম্মা ভালো হয়, ভালো হওয়ার পরে আমার দাদু ওই সময় রান্না টান্না করতো, আমার হুপু কি করতো হিংসা করতো একটু, যে আমার মা বুড়ো বয়সে রান্না করে এসব কিছু বলতো। বলার পরে তখন আমি প্রায় সময় ইয়া করতাম যে আমার মা তো করতে পারে না, দেখেই তো মানে কষ্ট দেখেই তো যার সাথে সমস্যা দেখে তো আমার মা করতে পারে না, তো এটা নিয়ে রাগারাগি করার কি আছে। আর আমি কাজ করতাম না, কোনো সময় কাজ করতে যেতাম না, কাজ করতে গেলে আমি খেতে পারি না, আমি ছোটকাল থেকে অনেক শৌখিন, আমার প্লেট আলাদা, আমার থাকার জায়গা আলাদা, আমার গ্লাস আলাদা, এইসব কেউ কেউ ধরে না। আমার আবার এরকম সমস্যা আর কি, আমার কারো কাছ থেকে কোনো কিছু দিলেও আমি খাই না, শুকনা জিনিসটা খাই, বিজা কোনো জিনিস খাই না।
বুঝতে পেরেছি যে আপনি প্রচন্ড আদরের ছিলেন।
হ্যাঁ, তারপর মা বাড়িতে আসে, কিন্তু আমাদের যে কাপড় লাতা জমছে না অতদিনে, ওইগুলো এসে মা এরকম অবস্থা কাপড় গুলো ধুতে হয়েছে। আমার দাদু করতে চাইতো কিন্তু আমার হুকো দিত না। তারপর আমার দাদু কতদিন পরে হৃদরোগ হয়, হৃদরোগে আমার দাদু মারা যায়। তারপর আমার দাদুর অনেক শখ ছিল আমার ছোট চাচার বউ দেখা যাবো, কিন্তু দেখতে পারে না। তারপর আমার চাচারি মানে আমার আব্বার চাচাতো বোনের সাথে বিয়ে হয়, তাহলে আমার চাচা চাচা খুব কান্না করে যে ওকে তো ছোট কাল থেকে দেখা গেছে, কিন্তু এটা তো জানে না যে বউ হিসাবে যে হবে। তখন থেকে আমার কাকার আদরটা কমে যায়, আমার আদর
মানে বিয়ের পরেই আদর কমে যায়,
আদর কমে যায়। কিন্তু আন্টি এখন আন্টি বলে ডাকি, কাকি আর বলি না, আমি ছোট কাল থেকে যেহেতু আন্টি বলে ডাকি, আন্টির আদরে একটা, কাকির আদরে একটা, কাকির মতো তো আর আদর পাই না আমরা। তখন কোনো কিছু এনে দিত না, প্রথমত 2 বছর তো আমাদের বাড়িতে আসতো, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাড়িতে আসে না, শ্বশুর বাড়িতে, আমাদের বাড়ির সামনে যে শ্বশুর বাড়ি যায়, কোনো কিছুটা যোগাযোগ রাখতো আমাদের সাথে, কথা বলতো। তারপর আমি বাইপাস করি, হাই স্কুলে পড়তে হবে, হাই স্কুলে একটা মজার কাহিনী হয়, সবসময় স্কুল ফাঁকি দিতাম আমি, 6-7 একটু ভালো, কিন্তু এর থেকে স্কুল ফাঁকি দিতাম। আমাদের স্কুলে কি একটা স্যার ছিল, আব্বারও টিচার, আমার মারও টিচার, আমারও টিচার, ওই স্যারের কাছে যদি পাবিট পড়েন না তাহলে কাউকে কোনো মারধর করবে না, যারা যারা পাবিট করে সবাই আলাদা চোখে দেখে, স্যার হয়েছে এরকম। প্রথমে ক্লাসে গিয়ে যারা যারা পাবিট না পড়ে তাদেরকে একটু বাইরে, পরের দিন কোন বিচার হতো না, স্যার তো এই স্যার তো আমাদের হাতে। তারপর একদিন দনসার সিজন যাকে বলে নাইলা পাট, তো ওই সিজনের সময় আমি আমার বান্ধবী রেখা পালাই, এর আগে ওরা পালায় কিন্তু ওই সময় পালাতে পারি না, এসব স্যার আছে খুব মারতো আমাদের, কোনো কিছু জীবন কোনো কিছু কেস ধরতো, মানে ছেলে মেয়ে সব সময় এই স্যার লাইব্রেরিতে নিয়ে স্যার মারতো, এমন ভাবে মারতো যতক্ষণ ব্যাস না ভাঙ্গা তখন পর্যন্ত বাইরে তো। তখন মনে করেন আমার আবার একটা অভ্যাস খারাপ, যদি কোনো কিছু থেকে বের হয় না, যেমন বাসা থেকে বা স্কুল থেকে কোনো আত্মীয় স্বজন বাড়ি থেকে বের হলে আমি আবার পিছু তাকাই না, মানে যেটা উদ্দেশ্যে বাইরে হয়েছে আমি বাড়ি হয়েছি এরকম থাকতাম। তখন আমি আর আমার রেখা বান্ধবী যেটা বের হই, বের হওয়ার পরে স্যার দৌড়া নিতে আমি দৌড়ি ও স্যার যখন বলে দাঁড়া আমার পিছনেটা দাঁড়ায়, আমি দৌড়ে বাড়িতে আসি, ওকে লাইব্রেরিতে নিয়ে অনেক মারে মানে ছেড়ে দেয়। তখন আমিও খুব ভয় পাইছি যে এই স্যারের হাতে বসছি না জানি কি হয়। পরের দিন স্কুলে গেছি কিছু হয় না, 7 খানি পরে আবার আমার অফিসার ডাকানো হয় যে তুমি চলে গেছো কেন, এসব করে যে স্যারের কাছে বাড়ি পেতাম ওই স্যার বলছে চলাতে গেছে থাক আর যাবে না, মানে স্কুল আমাকে স্যার আলাদা চোখে দেখতো, যেহেতু আমি স্যারের স্টুডেন্টের মেয়ে, আমি সব ছোটকাল থেকে অঙ্কতে ভালো ছিলাম। তারপর এর মাঝেই আমার মারে নিয়ে এলাকায় অন্য একটা ছেলেকে নিয়ে কথা হয়েছে। তারপর আমি কতদিন স্কুলে যাই না, তখন স্কুলে না গেলে আবার স্যার আমার বান্ধবীদেরকে বলতো যে লিজা আসে না কেন তোরা যা, তখন আয়সা বলে যে রেখার আবার আমার ছোটকালের বান্ধবী, ও বাড়ির কাছে ছিল, ও আসতো বিশেষ করে যে স্যার তো বলছে তুই যাস না কেন। তখন আমি ওর কাছে সমস্যাটা বলি, এরকম এরকম সমস্যা, ও তোর তো আর সমস্যা না, কেউ তার জানে না তুই যা। যেহেতু রাস্তাঘাটে বের হলে তো আমাকে নিয়ে সবাই হাসি তামাশা করবে যে ওর মা এরকম, মেয়েটা কিরকম হবে, এসব বই আমার ছোটকাল থেকে অনেক কাজ করতো। তারপর কি করি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর স্যার মনে কিছুটা শুনছে, শুনে আমার অফিসে ডাকা এনে তো ব্যাক কল, মানুষের জীবনে কত কিছু ঘটে তার জন্য তুই স্কুলে না আসিস, স্কুলে আসিস, কারণ স্যার খোলামেলা বলেন আমাকে। তারপর ওই যে যে চাচাটা এটা নিয়ে ঝগড়া করে ওই চাচার সাথে জিজ্ঞাসা করলে বলতো তোর বাবা ফোন দিছে, তোর নানা ফোন দিছে, মামা ফোন দিছে, এসব বলতো। তখন আমি কি করি মোবাইলের রেকর্ডিংটা অন করে রাখি যে আসলে কার সাথে কথা বলে, আমার কিরকম ডাউট ডাউট লাগতো, মানে আমি ছোট কাল থেকে যে যে জিনিসটা সন্দেহ করতাম আমি সন্দেহটা বাস্তব হতো।
পয়েন্ট প্রিয় শ্রোতা, আমরা এই বিষয়টাকে ওভারলুক করতে চাচ্ছি কিন্তু আমরা পারছি না, এই কারণে যে জীবনের গল্পের প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনা অনেক বেশি সম্পৃক্ত। আজকে ও যে ঘটনার মুখোমুখি হয়েছে প্রত্যেকটা সন্তানের জন্য সে ঘটনা খুবই বিব্রতকর এবং খুবই কষ্টদায়ক, কিন্তু একই সাথে যার কথা উনি বলছেন সেই মানুষটির জায়গাটা থেকে এটার একটা সুন্দর ব্যাখ্যা হয়তো বা থাকলেও থাকতে পারে। আমরা সে বিষয়টা ঘাটাঘাটি করছি না, আমরা শুধু বলতে চাই এখানে লিজার যে জীবনের গল্প সেই জীবনের গল্পের তার ছোটবেলায় দেখা শৈশবে কোনো একটা বিব্রতকর অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাকে তার জীবনের ধারণ করে সে তার জীবনটাকে কতটুকু প্রভাবান্বিত করেছে এই জিনিসটা, এবং সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত যখন আপনি শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই যে বলাটা, এই বলাটার প্রয়োজন আসলে ছিল কিনা। সুতরাং সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ, তারপর
তারপর আমি রেকর্ডিংটা অন করি। অন করার পর মা আর ওইসব অডিও গান টান দেখতো না, কথা বলে সাথে আবার আমার কাছে মোবাইল দিত। তখন আমি রেকর্ডিং শুনে দেখি এই কাকার সাথে কথা বলে। তখন আমি ভাবি এইভাবে কথা বলে কেন, ওদের সাথে না ঝগড়া, তাও কি রোমান্টিক কথা বলতো। তখন আমার নিজের কাছে অনেকটা ইয়ে লাগতো যে আমার মা এরকম, এটা কোন পথে যাচ্ছে। তখন এইভাবে ওদের আস্তে
আস্তে পড়েন,
ক্লাস এইটে পড়ি, 2009
পড়েন। আপনি বিষয়টা কারোর সাথে শেয়ার করেননি?
কার সাথে শেয়ার করি না, মার
ব্যাপারে কখনো জিজ্ঞেস করেননি যে মা আমার ভালো লাগছে না এরকম?
আমি এভাবে বলতাম যে মা কার সাথে কথা বলো, ওর সাথে তোমার কিসের কথা। মা আবার ওই বাড়িতে গিয়ে কাকারে ছোট ভাই ছিল, তখন মা বলতে আমি যে কথা বলি ছোটকাল থেকে দুষ্টামি করতে হতো, এইভাবে মা এসব বলে কাটিয়ে দিত। তো দুষ্টামি কথা কি এইসব, তুই এসব কথা বলিস না, মানে আমাকে ধমক দিত। তো ধমক দিলাম না, রিপিট কথা বলতাম না মার সাথে।
কখনো মনে হতো না যে বাবার সাথে ব্যাপারগুলো শেয়ার করি?
বাবার সাথে শেয়ার করো, আমার বাবা একটু দুর্বল।
দুর্বল মানে?
মানে শারীরিক দিক দিয়ে, কোনো কিছু একটা শুনলে চুপ করে।
ওহো,
মানে এই একটা দুর্বল আমার বাবা,
সেই জন্য আপনি কখনো এটা শেয়ার করতেন না?
কখনো?
এবং জীবনে কখনো শেয়ার করেননি? করেছেন কি?
করেছি, পরে আর কি শেয়ার করা হয়।
ওকে ফাইন, আমরা ঘটনাটা এখানেই পরিসমাপ্তি টানি, কারণ কোনো সন্তানের কাছ থেকে না মার এই বিষয়গুলো না জানতে কেন জানি ভালো লাগে না, যদিও এটা একটা চরম বাস্তব। বলেন।
তারপর আমার বাবার একটা, মানে আমার বাবা যখন আমি ক্লাস 7 পড়ি, তখন আমার বাবা নোশন দিতে আগে চাকরি করতো, আমার বাবা ঢাকা চলে যায়। তো ঢাকা থেকে সপ্তাহে আসতো, 15 দিন আসতো। তখন ভাবতাম আমার বাবার কাছে যদি কেউ কোনো কিছু বলতো যে তোর মেয়ে এরকম, তোর মেয়ে ওরকম, তখন আমার বাবা সব বিশ্বাস করতো, বিশ্বাস করে আমার উপর টর্চার করতো। মানে আমার মা বাবা কোনো দিকে যেমন বেড়াতে যাওয়া, তখন আমি যদি বাড়িতে থাকি আমার বাবা বাড়িতে আসতো, আইসা দেখতো খাটের নিচে কেউ আছে কিনা বা দরজা চিপা চাপা কেউ আছে কিনা। তখন আমি বলতাম বাবা এইসব করে কেন, মানে মনে হয় আমার মার ব্যাপারটা কিছুটা বাবা জানে, কিন্তু আমার কাছে আজ পর্যন্ত প্রকাশ করে না বাবা।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন ক্লোজ অফ প্রেজেন্স, হ্যালো 8920। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে আজকে লিজা নরসিংদী থেকে, তার জীবনের গল্প বলার জন্য। তার জীবনের গল্প অনেক বড় একটা লেসন হবে 19 বছরের অনেক লিজা যারা আজকে এখানে শুনছেন। এবং আমরা সবসময় বলে থাকি যে হ্যালো 8920-তে যে জীবনের গল্প প্রচার করা হয়, সেই জীবনের গল্প আমাদের জীবনকে কোনো না কোনো ভাবে অভিজ্ঞতার দিক থেকে অনেক বেশি ঋদ্ধ করে। আমরা সেই জায়গাটিতে ফিরে আসতে চাই, তবে তার আগে বলতে চাই এই লিজাকে যদি আপনারা দেখতে চান, তাকে যদি কোনো কোয়ারি করতে চান, তাকে নিয়ে যদি কোনো প্রশ্ন করতে চান, তার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আর জি কিবরিয়া নামে, ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এই হল ক্লোজ আপ। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এই হল ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ, লোবান এবং অবশ্যই আরজে লাবিব। আর আমার সঙ্গে রয়েছে লিজা তার জীবনের গল্প নিয়ে। প্রিয় শ্রোতা আমরা ফিরতে চাই আমার জীবনের গল্পে। আর এই ফাঁকে বলছি হ্যালো 8920 তে যারা ফোন করে জীবনের গল্প বলতে চান পুরনো সেই নাম্বারটি নিশ্চয়ই জানা আছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলবেন এবং একই সাথে আপনার নামটাও। তারপর আপনাকে 2 থেকে 3 মিনিট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার কলটি মানে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি বিষয়, আমরা নতুন একটি নাম্বার দিচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে এখানেও ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে নির্দেশনা দেয়া আছে ফোন করার পরে আপনি যদি হ্যালো 8920 সম্পর্কে কিছু বলতে চান, যদি হ্যালো 8920 তে জীবনের গল্প বলতে চান, তাহলে যে নির্দেশনা ওখানে দেয়া আছে ফোনে সেই নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করবেন এবং আশা করছি আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করতে পারবো। প্রিয় শ্রোতা চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিং HELLO8920, লাইক দিতে ভুল করবেন না। প্রিয় শ্রোতা ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জেনে গেছেন আগামীকাল রাত 11:20 থেকে আরজে কিবরিয়ার নতুন অনুষ্ঠান আসছে, অর্থাৎ আমার নতুন অনুষ্ঠান আসছে ডর। এবং আশা করছি যে যাহা বলিব সত্য বলিব এবং হ্যালো 8920 তে আপনি যেভাবে আমাদের সাথে ছিলেন একইভাবে ডর অনুষ্ঠানটি আপনার কাছে এভাবে জায়গা করে নিতে পারবে, আপনি সেই ভালোবাসাটি ডর অনুষ্ঠানের জন্যও দেবেন। আগামীকাল রাত ঠিক 11:20 শুরু হচ্ছে আমাদের নতুন অনুষ্ঠান ডর। ওকে লিজা, আমরা যে জায়গাটিতে ছিলাম, বাবার কথা বলছিলেন যে বাবা প্রচন্ড সন্দেহ করতো এবং আপনার সন্দেহের জায়গাটা ছিল যে হয়তো বাবা কিছুটা হলো বুঝতে পারে মার এই ব্যাপারটা নিয়ে বা পারিপার্শ্বিক ব্যাপারটা নিয়ে। তারপর
বাবা কি রকম সন্দেহ করতো? ওই সময় তো বাড়ন্ত বয়স, ওই সময় যদি বাবা মা এরকম আচরণ করে তখন কিন্তু সন্তানদের মন মানসিকতা অন্যরকম হয়ে যায়।
খুবই কষ্টের,
খুবই কষ্টের যে আমি এখন বুঝতে শিখছি। আর এই সময় যদি এসব বলে তাহলে কি রকম লাগে? তখন আমি কাউকে খুঁজতাম যে আমার জীবনে এমন কেউ আসতো যাতে আমার বাবা মারি এটা ভুলে রাখতে পারে, এরকম একটা প্রতিজ্ঞা থাকতাম। তো আশাফুল চাচাতো ভাই আমাদের একই এলাকার, ও ছোটকাল থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। ও আমার চুল দেখে খুব পছন্দ করতো, যদি আমার চুলগুলো ছাড়া থাকতো ও বলতো যে লিজা আমি না চুল দেখাবি এখন, কিন্তু ও যে আমাকে পছন্দ করে এটা বলতো না, এভাবে বলতো যে তখন আমি বলি তুমি চুল দেখে বিয়ে করবা, আমাকে বলছো কেন? কয় না তুই একটা বাবু করিস, লিজা বলতে পারিস না, এভাবে বলতো। আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসা বলতো যে আচ্ছা তুই কি কোনো কিছু বুঝিস না মানুষের মনের কথা? তখন আমি বলি আমি তো আর মনোবিশারদ না যে মানুষের মনের কথা বুঝবো, মানে আমারও কিছুটা পছন্দ হতো। ওকে তুমি কোনো কিছু করতে পারো না ফারুক, আমি কি করবো ফার, আমি তুমি বিদেশ চলে যাও লেখাপড়া তো করছো না, আবার ক্লাস 10 পর্যন্ত করতো, এটা দেখতে লম্বা চূড়া পশা।
ওকে
তারপর ও ফেক জিতে যায়,
ওইখানে
যায়। যাওয়ার পরে তো আমার সাথে আর বাড়িতে যোগাযোগ নাই, তখন আমার এক মামা থাকতো আমার বাড়ি। একদিন আমি শুয়ে আসছি, শুয়ে থাকার পরে মামা বলতেছে জানি তোর সাথে কথা বললো, আমি কে কথা বলবো, কয় দেখ কে কথা বলে।
বিশ্বাস করুন অনুভূতিটা আসলেই অসাধারণ। বলুন তারপরে।
তারপর বলে তুই আমার জন্য তৈরি আসছিস, তখন আমি বললি তৈরি তৈরি আমি বুঝি না, তুই আমার সাথে মাঝে মাঝে কথা বলিস, তো আমি বলি হ্যাঁ কথা বলবো। তখন ওর সাথে মাঝে মাঝে কথা বলতাম, 15 দিন এভাবে চলে। এর মাঝে আমার পরীক্ষা হয়, শুরু হয়, ওর একটা কথা ভাই শুভ, শুভ কি করে জানি জানে। তখন আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে পরীক্ষা দিই, আমার টেনশন না জানি মা জানে। তখন আমি পরীক্ষাটা দিয়ে শুভকে বলি দেখ শুভ, মা তো তোকে জিজ্ঞাসা করে, মা তো জানে না, তুই বলিস না ফরকে, আচ্ছা বলবো না। তখন এই 15 দিন কথার মাঝে আশা বলছে আমার ঝগড়া হয়। ও দেখা গালাগাল করতো কি রকম জানি একটা ছেলে, আমাকে মুন্ডে বলে যে লিজা তুই আমাকে আই লাভ ইউ বল। তখন আমি বললি যে আই লাভ ইউ, আই লাভ ইউ বলা পাবো? আমাকে বলে আই হ্যাভ ইউ।
কে বলে?
আশা বলি বলে আমি আই লাভ ইউ বললাম, তুমি বলতেছ আই হেট ইউ, এটা কিভাবে সম্ভব? আমি তাই একটা মেয়েকে পছন্দ করেছি, দোয়া করিস। তখন আমি বলি আচ্ছা দোয়া করি, মন থেকে দোয়া করিস তো? আমি হ্যাঁ মন থেকে দোয়া করি। তখন পরীক্ষাটা দেওয়ার পর আমি আমার ঢাকায় চলে আসি, তখন বেড়াতে আসার পর ও আবার তখন আমি আসে বলে ফোন দিয়ে, ফোন দেওয়ার পরে আশা করি সবসময় মিস কল দিতাম, ফেক জিজ্ঞাসা করতো তো মিস কল ফোন ব্যাক করে, ব্যাক করার পর বলে যে কে? আমি বলি অচেনা মানুষ। তখন তো চিনতে পারি দিলি যা, তো আচ্ছা তুই কি রকম মেয়ে? আমি তো দুষ্টামি করে ফান করে বলছি যে একটা মেয়েকে ভালোবাসি, এতে তুই রাগ করছিস? রাগ করার কি আছে, তুমি তো রাগ করার কথাই বলছো।
মেয়েটা কিরকম ছিল যে আপনারা দুজন দুজনকে পছন্দ করতেন?
পছন্দ করতাম, এরকম ছিল। তখন এই রাগা থেকে কথা বলতাম, তখন মার কাছ থেকে আমি লুকিয়ে লুকিয়ে মোবাইল নিতাম, নিয়ে নিয়ে ওর সাথে কথা বলতাম। আবার বাড়িতে আসি জানুয়ারি মাসে, এর মাঝে আমি আবার একটা কাজ করি, 2011 সালে আমি আমার হাত কাটি ছুরি দিয়ে।
কেন?
ও বলতেছে তুই আমার জন্য কি করতে পারবি? আমি বলছি যে আমি হাত কাটতে পারবো, হাত কেটে নাম লিখতে পারবো। সত্যি তো আমি কাউকে তো আচ্ছা, তখন নানু আর কেউ বাসায় ছিল না, বলে আমি কে ছুরি দিয়া হাতটা এইভাবে কেটে ফেলি, কাইটা কি করি এই রক্ত দিয়ে। আশরাফুলের নাম পুরাটা লিখি না, দেবের নাম পুরাটা লিখি, দেব তো আমার জীবনে প্রথম পছন্দ করতাম, দেখছি আশরাফুলের নাম লিখবো কেন? তখন আমি
নায়ক দেবের নাম,
হ্যাঁ
কলকাতার নায়ক,
হ্যাঁ ওকে আমি খুব পছন্দ করি। আমার জীবনে যদি প্রথম কোন ছেলেকে পছন্দ করা এই নায়ক দেবকে পছন্দ।
আশরাফুল আপনাকে ইন্সপায়ার করলো তার নাম লেখার জন্য, তো আপনি লিখে ফেললেন দেবের নাম?
হ্যাঁ প্রথমে লিখে দেবের
নাম, ওকে
দেবের নাম লেখার পর প্লাস দিয়ে লিখি আ লিখি, সর আ লিখি, ওর নাম লিখে সবাই ছন্দ করবে, আ লিখে আমার নামের অক্ষর লিখি লি। বাড়িতে যায় বাড়িতে, ও কাগজটা কখনো দেখানো হয় না, ও বলতেছে তোমার হাতটা দেখি এভাবে বলে, পরে হাত দেখাচ্ছি কোথায় হাত কাটছে। আমি কই কি আসলে আমার কি হাতে কি এখনো দাগ থাকবে? বিশ্বাস করেন আমি কাছে বিশ্বাস না করলে আমি দেখাবো না তোমার পরে কাগজটা। এভাবে চলতে থাকে, চলতে থাকার পর আমার বাবা নাকি কিভাবে জেনে ফেলে, জেনে ফেলে ওকে কালাগাল করে
আশরাফুলকে।
এটা আমি বাবার কাছ থেকে শিউ না, কিন্তু ও বলছে, কিন্তু ও বলার মাঝে আবার একটা সমস্যা, ও যদি 100টা কথা বলতো 99টা মিথ্যা থাকতো।
আশরাফুল
তারপর ও বলে যে লিজা তোর সাথে আমার সম্পর্ক রাখা দরকার না। আমি কেন এমন এমন কাকা তো আমাকে বকা ঝোকা করছে, তখন আমি কথাটা বিশ্বাস করি না।
আপনাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক এর আগে হয়ে যায়?
উকিল বাবা একটা মেয়েকে খুব পছন্দ করতো, খালাতো বোন ওর বাড়িতে।
উকিল বাবাও এখনো বিয়ে করেননি?
না বিয়ে করেনি।
পোলাপাইন টাইপের ব্যাপার স্যাপার আমি ঠিক জানি না, মানে এরকমই হয় আসলে।
আমি দুদিন খাই না, কিন্তু না করার পরে তো না খাওয়াতে ও মানসুর আমাদের সাথে পড়তো, তো মানসুরা গিয়ে আশাফুলকে বলে তুই তো না করে দিছিস, যতক্ষণ খাই না। তখন ও আমার
কতদিন সম্পর্ক আপনাদের, কতদিনের সম্পর্ক পরে না করে?
একবার 15 দিনের পরে তো ঝগড়া করার পর 15 দিন ব্যাকআপ ছিল এর মাঝে, আমি ঢাকা আসি।
15 দিনের প্রেম, তার মধ্যে আবার 15 দিন ব্যাকআপ, ওকে
ব্যাকআপ, আবার মনে করি মন মাসখানি কথা, আবার ব্যাকআপ বলতে
ব্যাকআপ, মানে মাস্টার, তার মানে এটা যে ঘটনা ঘটতে তার 2-3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে সবকিছু, এর মধ্যে ফ্যামিলিরও জানাজানি হয়ে গেছে ব্যাপারটা, মানে আপনার বাবা জেনে গেছে। প্রিয় শ্রোতা বিষয়টা লক্ষ্য রাখবেন, একটা যেটা হচ্ছে যে ওর ফ্যামিলির যে ব্রট আপ, ও ছোটবেলাতে দেখলো যে ওর একটা শারীরিক সমস্যা ছিল এবং ওর বাবার কাছ থেকে মার কাছ থেকে যতটা বেশি আদর পেয়েছে, আদর পেয়েছে ওর চাচ্চুর কাছ থেকে, সেই চাচ্চু পরবর্তীতে বিয়ে করে চলে গেল, এবং একই সাথে আমরা দেখতে পেলাম যে ওর ফ্যামিলিতে এক ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যেটা ওর মাকে নিয়ে ওর জায়গাটা থেকে, এবং বাবা ওই সময়টাতে ওর গায়ে হাত তুলতো, সন্দেহ করতো, এবং তার পরবর্তী সময় যেটা দেখলাম যে পারিবারিক জায়গাটা থেকে ও ভালো সাপোর্ট না পাওয়ার কারণে, মেন্টাল পিসে না থাকার কারণে ও একটা ছেলেকে খুঁজতো বা কাউকে খুঁজতো যে মানুষটার সাথে ওর ভেতরের অনুভূতিগুলো শেয়ার করতে পারে। এই জায়গাটি থেকে ওকে কোনো রকমভাবে আত্মীয়ের মধ্যে, যে ছেলেটির নাম হচ্ছে আশরাফুল, সে আবার ওকে কোনো না কোনোভাবে পছন্দ করতো, তার সাথে সে এক ধরনের সম্পর্কে জড়িয়ে গেছে, এবং মাস দুয়েকের মধ্যে সেখানেও আমরা এক ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু খুব লক্ষ্য করার মতো, মানে ঘটনার সাথে যাব আমরা অবশ্যই, ও যেখানটাতে আছে সেখানেই আমরা থাকবো, কিন্তু অতীতটাকে যেন আমরা ভুলে না যাই, তাহলে কিন্তু আমরা লেসনটা ভালো করে নিতে পারবো না। ওকে তারপর?
তারপর ও মানুষের কাছ থেকে শুন না ফোন দেয়, তারপর বলতেছে তুই খাস না কেন? আমি কিসের জন্য খাবো? দেখ কোন টেনশন করিস না, খা, আমার সাথে মাঝে মাঝে কথা বলিস, এটা বলতো। তারপর কথা বলতাম, হ্যাঁ মাঝে মাঝে কথা বলতাম, এর মাঝে ও শুধু বকাঝকা করতো, ভাল লাগতো না কিরকম জানি। এর মাঝে ও একদিন 21 ফেব্রুয়ারি হয়, 21 ফেব্রুয়ারি 2 দিন আগে ও আমার সাথে নিয়ে ঝগড়া করে, ঝগড়া করার পর ও আর আমার সাথে বলে যে কথা কথা বলতে সম্পর্ক রাখবেন, একুশ তারিখে তো স্কুলে অনুষ্ঠান হয় না, অনুষ্ঠানে আশরাফুল যায়, বান্ধবীরা মিলে জানমই খাইতেছি, তখন নাজিয়া বলতেছে লিজা রাস্তার দিকে তাকিয়ে দেখ কে, তখন আমি বলতেছি কে
আপনার হিরো আসছে,
তখন বলতেছে দেখ রাস্তার মাঝে কে, তখন বলতেছি কে, তখন সবাই আমার
উপায়টা কি যাও এইতে গিয়ে মেকআপ রুমে গিয়ে কালি লাগাও, পা থেকে মাথা পর্যন্ত কালি লাগাও,
তারপর পিছনে তাকায় তখন তাকাবার পর আমার কিরকম ভয় হচ্ছিল যে দুদিন আগে আমার সাথে ঝগড়া করছে না জানি থাপ্পড় টাপড় মারে আমার কিরকম হাত পা কাঁপতো, কথা বলতে পারতাম, তারপর ও আমার কাছে যখন আসে সবাই জালমুড়ি খাইতেছে আমি জালমুড়ি খাই একে খাই আর দুই মুঠো তখন আমি আর কি বলবো, আমাকে ছোট করে দিয়েছে আমার বান্ধবীদের সামনে, আমার অনেকটা কষ্ট লাগে, তখন আমার বান্ধবীরা কিছুটা পথ একসাথে সবাই যায়, তারপর যার যার রাস্তায় চলে যায়, তখন আমি দেখা বন্যা মানুষের মানে ওর দুইটা হুপু করতো আমার সাথে, তখন ওরা আগে চলে যায় আমি আর মানুষের একসাথে থাকি, দেখা ওর সাথে আরেকটা ছেলে যায় ওই এলাকারই মানে ওর চাচাতো ভাই বাবু, বাবু খুব সুন্দর মানে মেয়ে মানুষ এত সুন্দর হয় না, বাবু এত সুন্দর, এত ফর্সা, কেউ যদি বলে যে বাবু তুই দিন দিন এত ফর্সা ওর কি হবে, তখন ও বলে সিরিজ কাগজ দিয়ে ডলি,
ওকে ডলতো নাকি
এলাকার আমি স্যারদের কাছে তুই খুব ভালো, তখন আমি বলি যাবো যাবো না মানে কিরকম মনের মাঝে ইয়া ছিল, তখন আমি যাই তো তখন আশাফুল বলতেছে ইয়া করছে জানাস আমি দুদিন খাই নাই, আমাকে কেন খাও নাই কয়েছে, তুই আমার সাথে রাগ দেখে আমি বললাম আমি কিভাবে তোমার সাথে রাগ দেখালাম, তুমি তো উল্টো আমার সাথে রাগ দেখে বকা জোকা করো, আর তুমি বললো আমাকে ফোন না দেওয়ার জন্য, এই জন্য তুমি আবার খাও না কেন, না খেলে তো আমি না খাই, তখন কি করে জানেন কয়েকটা ছেলে আমাদের নিচের বেসের আর কি দেখে যায় আমি আর আশা করে কথা বলতে, তখন গিয়ে স্যারের কাছে গিয়ে বলে যে লিজা, স্যার বিশ্বাসই করতে পারতেছে না যে লিজা এরকম হবে, আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার মামা আবার শুনে রাস্তাঘাটে বলা বলি বলে যে, তখন আমার মামা গিয়ে আমার মার কাছে বলে জাফা ইমনি মন লিজার তো এসব হয়েছে, তখন মা আমাকে এসব হয়েছে মানে সবাই ভাবছে খারাপ বাসছে আর কি, বুঝলেন যে কবরস্থান এটা খারাপ বাসছে খারাপ ভাবে নিচ্ছে সবাই, আমার আম্মা বলে আমি বললে সমস্যা দেখা দিবে তুই তোর বাগনিকে বুঝিয়ে বল, মামা বলতেছে যে লিজা ইমনি মন তুই তো দেখা করছিলি সকালে এটা নিয়ে তো অনেক কিছু হয়েছে, পরে আমি কই ঠিকই তো আমরা যে সময় কথা বলি ওই সময় দুই একটা ছেলে আমাদের জুনিয়র এসে দেখা যায়, তখন আমি তো
আমাদের ঢাকা শহরের মানে আমরা যারা শহরবাসী তাদের জায়গা থেকে এটা কোনো ব্যাপারই না, মানে ও যে গল্পটা বলছে যে একটা ছেলে একটা মেয়ে এখানে মুভ করবে একটা ছেলে একটা মেয়ে পার্কে ঘুরে বেড়াবে এটা খুব বেশি দৃষ্টিকটু ব্যাপার অনেকের ক্ষেত্রেই না, অনেকেই হয়তো এটাকে খুব স্বাভাবিক চিত্র মনে করে নেন, কিন্তু একটা গ্রামের স্কুলে কিংবা একটা গ্রামের পরিবেশে ও যেটা বলছে সেটা কিন্তু এলিয়ানদের কোনো ঘটনা না, সেটা বাস্তবিক অর্থেই ওই জায়গাটিতে কিন্তু এটা সত্য, তাহলে কিচ্ছু না শুধু ওই ছেলেটার সাথে মেয়েটার সাথে একটু কথা বলতে দেখছে এটা দিয়ে মোটামুটি ওরা বিয়ে পড়িয়ে ফেলবে, মানে এরকম অবস্থাও কিন্তু হয়ে যায় সামাজিকতার চিত্রে জায়গাটাতে, এই সংকীর্ণতা কিন্তু আমাদের একেবারে গ্রামাঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে কিছুটা হলেও রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ বলুন, তারপর
তারপর পরের দিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর আমি খুব ভয়ে আছি যে স্যার না জানি কি বলে, আবার এই টেনশনও করি না যে ইয়ে করছে, স্যার তো আমার হাতেই আছে যেহেতু প্রাইভেট পড়ি স্যার হাতে না, তখন প্রাইভেটে যাই, যাওয়ার পর স্যার বলতেছে কেন ধরে বলতেছে কি ব্যাপার আপনি লাইক হয়ে গেছেন খুব বড় হয়ে গেছেন, আমি স্যার কি করছি ফলে তো বুঝছি, ফলে বোঝার পর আমি বলতেছি দেখেন স্যার আমি তো আর কোনো কিছু করি না, আর যদি প্রেম করার ইচ্ছা কাল সাথে স্কুলের ফিল্ডের সামনেই তো দাঁড়ায় আমি কথা বলতে পারি, আর ওখানে তো আমি কথা বলছি কিছু বলছি না, ফলে স্যার বলতেছে দেখ এটা তো আমার কথা না সবাই বলা বলি করতেছে, আমি স্যার আপনি কি বিশ্বাস করেন, ফলে স্যার করে দেখ তোরে তো খুব ভালো জানতাম, স্যার আমাকে এটা বলে দেখলি যা শেষ ভালো যা সব ভালো তার, কিন্তু এটা তার পরে কোনো বিচার টিচার হয় না, কিন্তু বিচার না হওয়া তো আশা বলে আমার সাথে খুব রাগ দেখায় যে তোর জন্য আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে এইসব কিছু বলতো। তখন আমি বলতো আমি তো তোমাকে নিজের ইচ্ছাতে যাইতে বলি না। তখন আশা বলে আমার সাথে বলে যে তোর সাথে একবারে চিরজীবনের জন্য যোগাযোগ বন্ধ, আর মানে কোনো সময় আশা বলে কাছে যাইতে পারবি না। তখন আমি বলি দেখো আমি তোমার কাছে আসি না, তুমি বারবার আমাকে বলো ব্যাকআপ ব্যাকআপ বলে বলে তখন এই জনের কাছে ফোন দাও ওই জনের কাছে ফোন দিয়ে বলো যে আমার কাছে যাওয়ার জন্য, এতে আমাকে কয় না আমি আর এসব করবো না। সাত দিন যায়, সাত দিন পর আবার আমার কাকির মোবাইলে ফোন দেয়। আমি কাকিদের বাড়িতে থাকতাম, আমার ছোট বোন আছে ওর সাথে থাকতাম, তো কাকি বলছে কি তুই বিয়ের আগ পর্যন্ত এই মায়দার সাথে থাকবি। আমি বললাম আচ্ছা থাকবো। তখন এই মায়দার সাথে থাকি না যে সারা রাত্র ওর সাথে কথা বলতাম ফোনে, সারা রাত্র কথা বলতাম, ওই পাশে কাকা শুনতো, শুনে কাকা লজ্জা কিছু বলতো না, বাস্তি বড় হয়েছে কি বলবো, বলতে গেলে তো কাকা নিজেই লজ্জা পাবো। তো সারা রাত্র কথা বলার পর ও দেখতাম আমার প্রতি অনেকটা আকর্ষণ, বলতেছে আমার ছায়া কোনদিন যাইতো না অনেক। তারপর এইভাবে চলতে থাকার পর কাকির ব্যাটারিটা নষ্ট হয়ে যায় সারা রাত্র কথা বলার পর।
কাকির ব্যাটারি নষ্ট হয়ে যায় মানে
কাকির ব্যাটারি নষ্ট হয়ে যায় কথা বলতে বলতে সারা রাত্র কথা
বলতে। কাকির ব্যাটারি মানে কাকির মোবাইলের ব্যাটারি। আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 সামথিং। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এর অর্থে যে জীবনের অবশ্যই একটা লেসন ওর কাছ থেকে আমরা পাবো, বিশেষ করে বয়স 19 বছর, অনেক বড় একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়ে গেছে। এবং আমরা খুব গর্ব করে বলি যে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে একটা জীবনের গল্প এখন পর্যন্ত প্রচার করা হয়নি যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না। সেই অর্থে আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানেও আমরা শিখবো, তবে ওর জীবনের গল্পের শুরু হয়েছে মাত্র, শেষটা কোথায় আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা ফিরে আসছি ঠিক 12:06। আপনি যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আর যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। লাখ লাখ শ্রোতা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন, আমরা দেখতে পাচ্ছি ওমান থেকে শুনছেন, দুবাই থেকে শুনছেন, কুয়েত থেকে শুনছেন, ইরাক থেকে শুনছেন, এমনকি USA থেকে শুনছেন, UK থেকে শুনছেন। এবং যারা ডাউনলোড করে আমাদেরকে শুনবেন আগামীকালকে এবং একসাথে আমাদের আর্কাইভ থেকে যারা ডাউনলোড করবেন এই অনুষ্ঠানটি তাদেরকে আমরা আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। এই এক একটা জীবনের গল্প, এটা নিঃসন্দেহে জীবনের সমস্ত অভিজ্ঞতাকে এটা সংক্ষিপ্ত করে হলো তুলে ধরে, এবং সে অর্থে আমরা যখন শুনি তখনও আমরা তাদের কাছ থেকে অনেক বেশি শিক্ষা নেই। আর যারা মনে করেন যে এইসব জীবনের গল্পে আপনিও অংশীদার হতে পারেন, কারণ আপনার জীবনের গল্প সোসাইটিকে অনেক বড় লেসন দেবে, আপনার বন্ধুদেরকে অনেক কিছু বলার আছে, কিংবা কিছুই হয়তো বা শেখার নেই কিন্তু আপনি একটু হালকা হতে চান লাখো মানুষের কাছে আপনার মনের কথাগুলো বলে, আপনি চলে আসতে পারেন আমাদের এখানে। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি ফোন করবেন আমাদেরকে, পুরনো ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলি 9115668। এই নাম্বারটি শুধুই হ্যালো 8920 এর জন্য ব্যবহার করা হয় এবং এটা 24 ঘন্টা খোলা থাকে। হ্যালো 8920 তে ফোন দেওয়ার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে আমরা যোগাযোগ করবো আপনার সঙ্গে, সেটি খুব স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পর আপনার যে জীবনের গল্প সেটার খুব মূল অংশটা, খুব চুম্বক অংশটা আপনি বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার যারা রয়েছেন তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং আরেকটি নতুন নাম্বার দেওয়া হয়েছে হ্যালো 8920, সেই নাম্বারটি নিশ্চয়ই আপনার মনে আছে, তারপরও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 09613892892। আবারও বলি 09613892 8892 এখানে ফোন করার পরে যে নির্দেশনা দেয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো হ্যালো 8920 তে যা বলতে চান সেই কথাগুলো আপনি রেকর্ড করবেন এখানে এবং সময় কিন্তু এখানে খুব কম দেয়া আছে 5 মিনিট ওকে প্রিয় শ্রোতা এটাও কিন্তু 24 ঘন্টা খোলা থাকে ওকে আর আমাদের অতিথিকে দেখার জন্য ইতিমধ্যে অনেকেই ফেসবুকে ভিড় জমিয়েছেন এবং একই সাথে বিভিন্ন কমেন্টস করছেন ফেসবুকের মজাটাই হচ্ছে এটা যে একজন যা কমেন্টস করবেন বাকি 10 জন সেটা দেখতে পাবে এবং ওই কমেন্টসের জায়গাতে আবার আর্গু করার সুযোগ আছে এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই যারা এখানে যোগ দিয়ে কমেন্টস করেন তাদেরকে এবং একই সাথে সতর্ক করতে চাই তাদেরকে যারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন বিভিন্ন আজেবাজে কথা বলেন মেয়েদেরকে টিকাটিপ্পনি করেন এবং ফিমেল আইডি দেখলে ঝাঁপিয়ে পড়ে বন্ধু হবার চেষ্টা করেন এই ধরনের নোংরা অ্যাটিটিউড এটা কিন্তু আপনার আপনার ব্যক্তিত্বকেই প্রকাশ করে সুতরাং এরকম যদি কোনো ব্যাপার স্যাপার আমাদের চোখে পড়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে ব্লক করে দিই যেহেতু আমরা এখানে রেডিওতে অ্যানাউন্স করছি আইডিটার কথা সুতরাং ওখানকার শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের এটা করতে হয় অনেক সময় হয়তো বা অনেকেই ফাঁক ফোকর দিয়ে বেঁচে যান কিন্তু চোখে পড়া মাত্রই তিনি ব্লক হয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে খারাপ আচরণ করা কিন্তু খুব সহজেই যায় কিন্তু ভালো আচরণ করে সমাজে ভালোভাবে থাকাটা কিন্তু খুব কষ্টের এবং যারা করতে পারেন তারাই কিন্তু অনুকরণীয় স্মরণীয় হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে ভালো আচরণ করবেন সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে হবে এবং সেই জায়গা থেকে সবাইকে আমরা রিকোয়েস্ট করছি ফেসবুকের পরিবেশটা ভালো রাখার জন্য সবাই গঠনমূলক সমালোচনা করবেন যদি খারাপ লাগে কোনো বিষয় খুব সুন্দর করে ক্রিটিসাইজ করুন কারণ হ্যালো 8920 আপনার অনুষ্ঠান এবং এটা আপনার জীবনের গল্প বলে এখানে আর যে তেমন কিছু করারই থাকে না এখানে পুরো সময়টাই আপনার আর যারা এখানে বলতে আসে তাদের মধ্যে আপনিও একজন হতে পারেন সেই জায়গাটি থেকে আপনাদের শ্রদ্ধা বোধটুকু যেন আমরা পাই এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া ওকে আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920 আবারও বলছি facebook.com/hello8920 ওখানে গিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন তাহলে আপনি মেম্বার হয়ে যাবেন হ্যাঁ যেখানটাতে ছিলাম অনেক কথা বলে ফেললাম এবার আপনার কাছে আসি বলুন তারপর
মোবাইলের ব্যাটারিটা তখন নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে আমার মামা বলতো নষ্ট হয়ে যায় তো মামার ব্যাটারিটা ছিল আমার কাছে তখন আমি বলি যে কাকি কারোর কাছে বললেন না ব্যাটারিটা আপনি দিয়ে দে কাকি কারোর কাছে বলছে না আবার আমার ব্যাটারিটা আমার আম্মা লুকিয়ে নিয়ে রাখছে আমি জানতাম না ব্যাটারিটা নিচ্ছে তারপর আমি ব্যাটারি দিচ্ছে ব্যাটারি পাই না আমার আবার একটা অভ্যাস কি কেউ আমাকে কোনো জিনিস ধরলে আমি সবকিছু পাই গেলে
বুঝতে পেরেছি প্রচন্ড রাগ
লাগে না এসব কিছু তারপর আমি যখন একটা গ্লাস ভাঙালে মানে একটা দিয়ে মাত্র শুরু করছি যে ভাঙবো সবগুলো তখন মা বলতেছে যে ব্যাটারিটা আমি নিচ্ছি তখন আমি বুঝে ব্যাটারি দাও তুই ব্যাটারি দিয়ে কি করবি এটা বলে তুমি ব্যাটারি দাও তখন মা ব্যাটারি জানাও তারপর কাকে ব্যাটারি খুলেছে মা আবার শুনালে আমার মা অনেক চালাক দূরে থেকে একটা কথা বললে মা ইশারা দিয়ে কোনো কথা বললে আমার মা বুঝে ফেলতো তো কাকি যে আমার কাছে বলছে তো মা শুনছে শোনার পর পরে মা গিয়ে আব্বার কাছে বলে দিচ্ছে তারপর ব্যাটারিটা কাকির কাছে অবশ্যই দিচ্ছে দেওয়ার পরে কাকির ব্যাটারিটা একেবারে নষ্ট তারপর আব্বা আমাকে কোনো কিছু বলছেন আব্বা বলছে ওর কাছে কোনো আর কোনো মোবাইল দেওয়া যাবে না তখন আমি কার মোবাইল দিয়ে যোগাযোগ করবো তখন আবার কাকির মোবাইল দিয়ে ওই দিনই কথা বলি যে লাস্ট আসা বলে সাথে দেখো মা বাবা সবাই জানা ফেলছে আমার অনেক টর্চার হবে তুমি তোমার সাথে আমি পরে কথা বলবো তখন এটা আবার মা পিছন থেকে শুনে শুনা তারপর মা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আসা খুলে আবার ফোন দেন ফোন দেওয়া বলতেছে দেখ বাবা এসব করা ঠিক না তোরা ভাই বোন ভাই বোনই থাক কোনো সম্পর্কের দোকান তখন আশাফুল কি বলে আশাফুল বলে যে কাকি আমি লিজার অনেক বোঝাই আমার সাথে রিলেশন আমার হাত লাগে লিজা ইচ্ছা করতে পারবে
মানে আপনার মার সামনে সে নিজেকে প্রিটেন্ড করে ভাবে যে দোষ আপনার তার কোনো দোষ নেই ওকে
তারপর কি হয় মা বলে হ্যাঁ নিয়ে করছে তোরে নাকি হ্যাঁ অনেক বুঝায় হ্যান তেন তুই বুঝোস না তখন আমার খুব কষ্ট লাগে
খুবই স্বাভাবিক
তখন আমি বলি কি ওর সাথে আর কথা বলবো প্রতিজ্ঞা করি না আবার কিছুটা করিও
আচ্ছা
তারপর একদিন ওর নাম্বারটা মুখস্থ ছিল আমার কিন্তু কার নাম্বারটা আমার মনে আসতেছে না তখন ওই নাম্বারে আমি একটা মিস করি ফোন ব্যাক করে ব্যাক আপ করে আমি চালাম যে বলি যে কে কল করতেছে আমি আশরাফুল আপনি কে তখন আমি পুরোপুরি শিউর যে এটা আশা বল ফোনটা কাটা যায় কাটা দেওয়ার পর ও বারবার ফোন দিত তখন আমি বলছি যে তুমি বারবার ফোন দিতেছো কেন আমি যে মনছে হ্যাঁ তুমি আর ফোন দিও না যখন আমি তুমি বলছি যে পুরোপুরি শিউর যে এটা লিয়ে যা তারপর বিকালে আমার মার নাম্বারে ফোন দিয়ে বলে যে আমি তো ঠিকই আছে আপনার মেয়ে তো ভালো না আপনার মেয়ে তো আমার ফোন দিছে তখন মা কি করবে ওকে তো আর কোনো কিছু বলতে পারে না আমাকে বকা ঝোকা করে পরে যা কিভাবে গেল যাওয়ার পরে ওর বোনের বিয়ে মার্চের 19 তারিখে 2011 সাল আর কি কিন্তু বিয়ে আমাদের ব্যাকআপটা 11 তারিখে তখন সে ওর সাথে তো আমার আর কথা হয় না অনেকটা কষ্টে আছে কতদিন ধরে কথা বলতেছি না 7টা খানি ধরে তারপর ওর বোনের গায়ে হলেতে মানছোড়া তারপর ওর একটা খালাতো বোন চাস্তো বোন পাঠায় আমাকে নেওয়ার জন্য যেদিন গায়ে হলো ওর বোনের ওই দিন মা আমাকে খুব মারে মানে মানসুর আমার কাছে আসে আসার পর বলে যে লিজা মনে মনে ওর বিয়ে থেকে আমি যাবো আর আমাকে যা তুই যাবে না ক তারপরে তো তোর একটা অনুমতি আছে না আমাকে যা আমি শুধু এই কথাটা বলার জন্য আস তখন মা এটা দেখে দেখা ও যখন চলে যায় চলে যাওয়ার পর ওর সাথে আমি আধা ঘন্টা কথা বলি মা বলে 3 ঘন্টা কথা বলি এই নিয়ে মা আমাকে বাঁশ দিয়ে বেড়ায়
বাঁশ দিয়ে ওকে
আমি খুব মারে খুব মারার পরে একরাম যে মামা ও বলে ও মার সাথে মিলে গেছে পাঠানোর পরে আমি জ্বরে শুয়ে বেশি মানে উঠতে পারতেছি না, এরকম জ্বর আসে মায়ের ইয়া। মা আবার কাকি যে বাড়িতে ছিল তখন ওরা আসে, আসার পরে আমি বলছি দেখ কম চলে আসে, বলে বলি যে না আসতে পারবো না, তুই যে সকালে আসছিস এই জন্য মা আমাকে মাইন্ড করে, মা বলে যে তুই নাকি আমার খবর আনা না করিস, এই জন্য মা আমাকে খুব মারছে, তোরা যাই কে। তারপর এক সপ্তাহ পরে ও আমার ফোন দেয় বলে অনেক ভুল করছি আর ভুল হবে না এভাবে বলে। তারপর আবার আশা বলে এক কাজ করে এর মাঝে দিয়ে ওই যে ওর কাছে যে আমি যে সব SMS পাঠাইছি ওইসব মার কাছে বলে যে আপনার মেয়ে খারাপ খারাপ SMS পাঠাইছে, কিন্তু আমি কোনো খারাপ SMS পাঠাই না। ওর একটা হুফু আছে আমার ফোন দিয়ে গালাগাল করে।
এত কিছু হচ্ছে আপনাদের মধ্যে, আশরাফুল মাঝে মাঝে এই জিনিসটা করছে, আপনি তারপর কেন আশরাফুলের সঙ্গে কথা বলছেন?
কেন আশরাফুল,
মানে আপনি আশরাফুলের প্রতি দুর্বল ছিলেন?
অনেক দুর্বল ছিলাম, অনেক পাগল ছিলাম,
মানে যত কিছু করুক না কেন এই অপরাধগুলো চোখে পড়তো না,
চোখে পড়তো।
দিস আলটিমেটলি হ্যাপেন প্রিয় শ্রোতা, আমাদের এই জায়গাটা থেকে না আমরা জাস্টিফাই করলে হয়তো হয়ে চিন্তা করবো যে বারবার এরকম অন্যায় করছে, তারপরও কেন ওই জায়গাটায় গিয়ে ওকে সারেন্ডার করতে হবে। কিন্তু মন এমন ভাবেই দুর্বল, এবং প্রেমে পড়লে এটা হয়, যারা প্রেমে পড়েছেন তারা নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা জায়গা থেকে জানেন, দিস হ্যাপেন বিকজ হয়ে যায় জিনিসটা। যতই আপনি দূরে সরাতে চাবেন তাকে, যতই অন্যায় আচরণ করবেন সেই অন্যায় আচরণগুলো চোখে পড়বে না যদি সে আপনাকে লাভ করে থাকে, যেটা আমাদের লিজার ক্ষেত্রে হচ্ছিল। আর বয়সটা তো অনেক বেশি কম সেই সময়, একেবারে অ্যাডোলেসেন্স পিরিয়ড চলছে। বলুন তারপর।
তারপর যা কিভাবে যায়, যাওয়ার পর তো ও আমার সাথে যোগাযোগ করে, তখন আমি বলি দেখো এইসব এইরকম সম্পর্ক রেখে কোনো লাভ টাভ নেই, তুমি আমার বকাঝকা করো আমি তোমার কোনো কিছু বলতে পারি, বলি যে তুই অনেক ভালো, তোর মনটা অনেক ভালো, আমি এই যে বকাঝকা করি তুই আমার কাছ থেকে দূরে সরস না। তারপর কি আর রাগারাগি হতো, তখন আমি কি করি একদিন আশাফুল রাত্রে ফোন দিতাম, ফোন দেওয়ার পর ওর মালিক রিসিভ করে, ওর মালিক আমার সাথে অনেক কথা বলে, কথা বলার পর ওর মালিক আবার কথাগুলো রেকর্ডিং করে রাখা, আশাফুল শুনে যায় তুই সারা রাত কথা বলিস নিজার সাথে, নিজে আমার ফোন দিয়ে এসব বলছে। তো ওর মালিক আমার জিজ্ঞাসা করে যে আশাফুল কতটা ভালো, তখন আমি বলছি যে আটলান্টিক মহাসাগরের আয়তন জানেন কতটুকু, তখন আমি বলতেছি আমি তো যাই না, আমি এর চেয়ে দ্বিগুণ ভালোবাসি। তারপর কি হোক ওর মালিকে একটু বকা জোগা করে, বকা জোগার পর ও আবার দুর্ব্যবহার করতেছে। তারপরে কিরকম আশাফুল আবার মার কাছে ফোন দিয়ে বলতেছে যে কাকি আপনার মেয়ে তো নিজের তো ইয়ে করছে, আমার মালিকের কাছে ফোন দিয়ে অনেক কিছু বলছে, আমার মালিক তো আমার বকাঝকা করছে, আপনি মেয়ে সামলান। তখন মা আমাকে অনেক কিছু বলে, বলার পর তো মা ও মনে হয় আমার যার সাথে আর কি তার সাথে মনে কিছুটা রাগারাগি, তার সাথে যদি রাগারাগি থাকতো আমার মা সবার সাথে ফ্যামিলি সবার সাথে রাগারাগি করতো, কিরকম মা কোনো প্রশ্ন করলে মা কিরকম জানি আনসার দিতে ভালো লাগতো না আমার কাছে। তখন বলি মা এরকম করে কেন, মানে রাত্রে কি করতো আমি যে পাশে থাকতাম ওর পাশে আমি থাকতাম, আমার ছোট বোন থাকতো আমার সাথে, তার মার সাথে শুধু আমার করে লাস্টে যে ছোট বোনটা ওটা থাকতো, আর নিচে নিচে যে আমরা ফ্লোর করা ঘর আর কি, ফ্লোরের মাঝে গরম তো জুলাই মাসের সময়, এই গরমের মাঝে আমার মামা আর আমার ছোট ভাই খাট থাকতো নিচে শুয়ে। তারপর আমি বলছি যে মা আমার কাছে তো বালিশ নাই, পরে মা বলতে সেই বাস্তায় বালিশ নেই, তো মা তো আর ভাবছে না যে আমি যে বিছানা মশারি একটা সাইড করে দেখবো যে সাথে কি আছে না আছে। মা কি করতো মানে মশারি তো টাঙ্গাতে টাঙ্গাতে এর উপরে একটা পর্দা দিয়ে বিছানা চাদর দিয়ে রাখতো, মানে সবসময় দিয়ে রাখতো, আমি তো আর ভাবতাম না এর মাঝে কি আছে। তখন আমি যাই গিয়ে বলি মা বালি তো বালি দিয়ে বললে আমি চাদুটা সরে ফেলি, না আমি তো দেখে একেবারে বাবা যে আমার মা এরকম কিভাবে যাবো আমি বলছি, তখন আমার কাছে আমি আমার বাবার কি সেরা তো অভাব এইটা করার কারণ কি। তখন আমি মাকে বলি ওটা কি, তখন মা বলে তুই বালিশটা দেহের পাশে, আমি বলতেছি আমি কো কাকা এখানে কেন, তখন মা বলতেছে যে আসছি কিসের জন্য আসছি এটা নিয়ে মার সাথে আমার অনেক কথা কাটাকাটি, তখন মাকে আমি বলি তুই আমার মা না, তুই মা নামের কলঙ্ক, এই ছোট থেকে বড় হয়েছি কোনোদিন তুই বলছি না, এই একটা কারণে মানে আমি তুই বলছি। তুই বলার পর ওর পাশে গিয়ে আমি খুব কান্না করি, কান্না করার পর আমার মামা বলতেছে তুই কিসের জন্য কান্দতেছিস, তখন আমি বলি দেখ তোর বোনের সাথে কে, আমার মামা বলতেছে আমি জানি কে,
তখন এটা সবাই জানতো কিন্তু সবাই
লুকিয়ে রাখতো না। তখন আমার অনেক দুঃসময় যায় কিরকম, ও দিন রাতে আমি ফাঁসনি,
কি নাম আপনি,
ফাঁসনি
কেন,
ফাঁসনি কেন মার ইয়াতে ব্যবহারেতে মামা ঘুমিয়ে বসে মামা জান নিয়ে ফাঁসনি হওয়ার পর মৃত্যুর যন্ত্রণা আমি বুঝছি, অতটা ইয়া পরে না, মানে দড়িটা ভাগ্য নেই আর কি, দড়িটা ছিঁড়া পরে, ছিঁড়া পড়ার পর আমার গলায় একটা দাগ পড়ে আছে। তখন আমি আঁকড়ে উঠি, তখন আমি খুব কান্না করি, তখন এই যন্ত্রণার মধ্যে কি ঘুম আসে, ঘুম তো আসে না। তখন আমি শুধু থাকি মামা আমার মাথায় হাত দুলিয়ে দিয়ে হাত ধরে ঘুমায় যায়। ঘুমা যাওয়ার পর এইভাবে মার সাথে আমি 15 দিন কথা বলি নি, বলি এই মার হাতে রান্না খাবো না। তারপর 3 দিন আমি না খেয়ে থাকি। আর যদি আমি আমার মনে যত কষ্ট থাকতো না, সবার সাথে আমি হাসি খুশি কথা বলতাম, মানে কারোর মনের ইয়াটা বুঝাইতাম না, যেমন ফ্যামিলি যে এইসব আছে টাছে বুঝাইতাম না, বুঝালে তো আমারই লজ্জা, আমাকে নিয়ে তো হাসি তামাশা করবে মানুষ, পরে তো মার হাতে রান্না খায়। কিন্তু 3 দিনের দিন আবার এক কাজ করে, আমার স্কুল থেকে স্যার আমার বান্ধবীদেরকে পাঠায়, এলিজা কেন আসে না, ভাবে কাছে কি হয়েছে, তো বান্ধবীর কাছে গিয়ে এইসব সমস্যার কথা বলা যায়, আর বান্ধবীর কাছে বলি না, না বলার পর পরে স্কুলে যায়। তারপর ঈদ আসে, ঈদের মাঝে আসে বলতেছে এই বেকাবে পড়ো, আবার ফোন দিয়ে কথা বলে আমার সাথে, সে বলতেছে লিজা তুই আমার কি দিবি, হ্যাঁ বলতে তুমি আমার কি দেবা, খরগো তুই আগে দেয়, তারপর আমি ধরে দিই একটা সুপিস কিনে উপহার, তারপরে ও আমাকে কোনো কিছু দেয় না, ঈদের কদিন তো আমাকে টাকা চায়, এরা কিন্তু 100 টাকা নেয়, নিয়ে আবার দিয়া দেয়, তো আমি তো ভাবছি টাকা নিচ্ছি দিবে, তার 500 টাকা নেয় আমার কাছ থেকে, একটা মেয়ে আছে আমার এলাকারই, তখন ওর হাতে 500 টাকা নেয়। নেওয়ার পরে তখন ও বলতেছে এই টাকাটা আমি লিজার বিয়েতে দিব, বিয়েতে 500 টাকা দিয়ে নিমন্ত্রণ খাইতে আসবো, পরে 500 টাকা পরে আর দেয় না। আমিও টাকাটা আনতে চাই না, কেন আনবো, ভালোবাসা মানুষের টাকা দিয়ে এটাকে আনার জন্য, তো আমার ফ্যামিলিতে অনেক টর্চার করতো, কিরকম কারো বাড়িতে যাইতে যাওয়াটা পছন্দ করতো না, তখন রোজাইলে পর থেকে মাঝে মাঝে মারতো, কোন একটা উচিলে নিয়ে মারতো, মানে আসতো আমার বাবা মা মাটির পাতিল আছে ঠুলি যেটাকে বলে, ঠুলি দিয়ে কি করে পানি আনে, গাং থেকে মানে 6 গাঙ্গের মুখ বলে সেটা নদী আর কি, মুখ থেকে বাবা লুকিয়ে কাকিদের বাড়ির দিক দিয়ে যাইতে গেছে, তখন আমার ছোট বোন দিয়ে ডাকতে হবো, বলে যে তোর আব্বা ডাকতেছে, তখন যায়, যাওয়ার পর বলতেছে 3 বার পানি ডাল খা, 7 দিন খাইতে হবে, তখন আমি কেড়ে মানে একবার তো দেখা খাওয়া লাগবে, তখন আমি একবার দেখায় খাই, তখন গিয়ে স্কুলে যাই, গিয়ে জিনা মেয়েটা আমি ওর কাছে বলি দেখ আমার বাবা কিরকম অবিশ্বাস করে, কবিরাজি রেজে যাইতেছে আশা করলে সাথে, সে কি করে যে এক কাজ কর তুই এই পাতিলা পানিগুলো ফালাই দিয়ে নতুন করে পানি রাখে, সেরা পরে তুই পানিটা 7 দিন ফেল, তখন আমিও ওর কথা মতো এটা করি, আবার এই যে হুজুর কাছে পানি পড়া দিচ্ছে হুজুর আবার বুঝা ফেলায়, তখন ওই হুজুরের কাছে মায়েরা নিয়ে যায়, মানে যায়, যাওয়ার পর হুজুরের সামনে গিয়ে কোনো কথা বলি না, হুজুর শুধু বলছে যে আমার শুধু এক নজর দেখবে, পরে বুঝি একটা তাবিজ দিচ্ছে, তাবিজ দেওয়ার পর বাড়িতে আসছি, বাড়িতে বলতে পরে বলতেছে মা যে তাবিজটা দিয়ে হাতে, তখন আমি দিতে চাই না, বাবা আমাকে 2টা থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে তারপর তাবিজটা দেয়, তখন আমি রিনার কাছে গিয়ে কোনো সমস্যা বললে রিনা আমার ছোট কিন্তু ওর কাছ থেকে পরামর্শ নিতাম, রিনাকে বলতেছে কি কর দেখ তাবিজের মধ্যে কি আছে ফালাই দিই, ফালাই দিয়ে শুধু মোম দিয়ে রাখ, তো আমি তাবিজের ভিতর থেকে ফালাই দিয়া শুধু মোম দিয়ে রাখলাম, তো আমার বাবা তো ভাবতো তাবিজ আছে, তারপর আমার কোনো পরিবর্তন পাইতো না, যখন আমার বাবা বলে এইসব কবি আছে বিশ্বাস।
ওকে, গল্পের এই জায়গাটা আমরা একটু বিরতি দিচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন আগামীকাল থেকে শুরু হচ্ছে আমার নতুন অনুষ্ঠান ডর, এবং ডর অনুষ্ঠানটি আপনাদের মধ্যে অনেক সাড়া জাগাবে বলে আমরা বিশ্বাস করছি, অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি অনুষ্ঠানটি। চলুন আমরা এ পর্যায়ে ডরের প্রোমোটা একটু শুনতে চাই।
সুমন দৌড়া, সুমন দৌড়া, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
রেহান, খবরদার পেছনে তাকাবি না,
খুঁজে খুঁজে বের করছে ডর। ডর মানে ভয়, নয় পুরো সপ্তাহ জুড়ে তারা খুঁজে বের করছে ডর, আর আপনি শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ডর মানে ভয়। রিহান, সুমন এবং আজকে কি প্রিয়ার সাথে ABC রেডিওতে।
অনেক ধন্যবাদ, এবং আমার টিম যারা কাজ করছে অনুষ্ঠান নতুন অনুষ্ঠানের পেছনে, তারা আপনাদের মনের আশা পূরণ করতে পারবে, এবং আমরা আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন। আগামীকাল ঠিক রাত 11:20 অনুষ্ঠানটি শুরু হচ্ছে। হ্যাঁ, গল্পের যে জায়গাটিতে আমরা ছিলাম, তারপর
তারপর এর মাঝে আশা বললো আমার সাথে, মানে 200 টাকা খুঁজতো, আশা বললে টাকা দিতাম, আমার আব্বা প্রতি সপ্তাহে আমার টিফিনের টাকা দিত, ওই টাকাটা আমি খেতাম, আর আমার মা যে টাকাটা দিত ওই টাকাটা থাকতো, ওই টাকাটা আমি আশা বলে দিয়ে দিতাম, জমি, তারপর প্রাইভেট পড়তাম 250 টাকা মাসে, বাড়ি থেকে যেতাম 300 টাকা, তো এই 50 টাকা বাঁচতো। এমনি করে 5টা প্রাইভেট পড়তাম আমি, 250 টাকা প্রতি মাসে হতো, এইভাবে আশা করলে আমি টাকা দিই।
মানে পারিবারিক এইসব সমস্যা প্লাস আশাফুলের সাথে সমস্যা সবকিছু মিলিয়ে আপনার পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ হয়,
যেভাবে তিন বিষয় ক্রস যাওয়ার পর এসএসসি পরীক্ষা কাছে, তারপর প্রাইভেট পড়ি, এভাবে দিন কাটতেছে। এসএসসি পরীক্ষা যেদিন প্রথম দিন, প্রথমে তো আশাফুলের কাছ থেকে আমি দোয়া চাই, আশাফুল বলতেছে আমার কাছ থেকে কি চাও, আমি তোমার কাছ থেকে আমি কিছু চাই না, আমার শুধু দোয়া করো। এসএসসি পরীক্ষা মাঝে আমার ওই যে আশাফুলের ব্যাপারটা নিয়ে অনেক টর্চার করতো, যে আমি এখনো আছি, তখন আমি অস্বীকার যেতাম যে আমি নাই, কিন্তু কোনো ইয়া পেত না ওরা। পরীক্ষা কোন খবর আছে বললে আমার আব্বা মারে, মানে আব্বা ডাক্তার সাফল্য নিয়া, কিন্তু পরীক্ষাটা উচিলা দিয়ে মারতে হবে। তখন আমি বলতেছি তুমি আমার একটা পরীক্ষা, আজকে তুমি আমার মারছো, যদি আমার পরীক্ষা কোনো খারাপ হয় দায়িত্ব লাগবে তোমরা। তখন এইভাবে যায় যাওয়ার পর আমার যে অঙ্ক পরীক্ষা, আর আগের দিন আমি আশাফুলকে ফোন দিই, আশাফুল আমার সাথে রাগ দেখা, তখন আমি বলি দেখো অন্য সব পরীক্ষার মধ্যে আমার সাথে রাগ দেখা, এটা একটা অঙ্ক পরীক্ষা, এটা বানানোর বিষয় না, রাগ দেখা। তখন ও রাগ দেখা, তখন আমি বলি দেখো তুমি লেখাপড়া করছো না, লেখাপড়ার মর্ম বুঝবা কি করে, আমার লেখাপড়া করতে তো তুমি কি চাও না আমি লেখাপড়া করি, হ্যাঁ আমি চাই তুই লেখাপড়া করিস। তারপর সব পরীক্ষা দিস, এর মাঝে আমি আবার আশাফুলের সাথে রাত্রে একদিন দেখা করি, আশাফুল তুই আমাকে সত্যি ভালোবাসিস তাহলে রাতে দেখা করতো, তো রাত্রে দেখা করি, রাতে দেখা করার মধ্যে আমাদের মধ্যে কিছু হইতো না, শুধু হাতে ধরতো, মানে বিশ্বাস, মানে আমার বিশ্বাস করার জন্য, বুঝছেন। জানুয়ারি মাসে 3 দিন দেখা করি, আর ফেব্রুয়ারি মাসে আমার পরীক্ষা, এর মাঝে 2 দিন দেখা করি। ওই যে আমার মার সাথে যে কাকার সম্পর্ক, ওই কাকা আমাকে নিয়ে অনেক এলাকায় অনেক কিছু বললাম রটায়, মানে ঝগড়ার মাঝে ওর সাথে দেখা করি, যে আসা বলল অনেক তো ঝগড়াতেছে তুমি আমার সাথে দেখা কর, মানে ফাইনালি হ্যাঁ আমি জিজ্ঞাসা করবো যে ও আমাকে চায় কিনা। তখন ফেব্রুয়ারি 19 তারিখে আমার সাথে দেখা করো 2012 সালের রাত্রে, আমি বলি দেখো আসা বলল আগে পরে যা কিছু হয়েছে না আসে এইসব কিছু বাদ, তুমি আমার কাছে একটা ফাইনালি একটা কথা বলবে, তুমি আমাকে চাও কিনা, আর বলতেছে হ্যাঁ চাই, আমি বিশ্বাস আন, তখন আমার মাথা হাত রাখে। তারপর পরীক্ষা যখন তো শেষ শেষ হবো, আমার বাবা বলতেছে আমাকে আমার কাকার বাসায় নিয়ে দিয়ে, তখন বলি যে আমি যাবো না। এটা বলার পর বাবার আগের মাথা কি করে খাট আছে না, খাটের সাইনি দিয়ে কাট বাইরে আমার ভাঙে, অনেক মারে, মানে পায়ে মানে 500 আঙ্গুলে নষ্ট হয়ে যায় আর কি। ও তখন আমি জিদ ধরে বলি যদি আমি কাকার বাসায় যাই না, ওখান থেকে নামার বাসায় চলে যাবো, গিয়ে আর বাড়িতে আসবো না। তখন যাই, আসার পর এই যেহেতু আমি 1.5 মাস কাকার এখানে থাকি, নানুর এখানে থাকি, আন্টির এখানে থাকি, থাকার পর 1.5 মাস আমি আমার বাবার সাথে কথা বলি, আমার বাবা ফোন করে আমাকে বিশ্রাই তো, কিন্তু আমি কথা বলতাম না, আমার অনেক রাগ যে বাবা মানুষের কথা শুনে আমাকে মারে। তারপর বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি কাপড় চোপড় সব ডাকা রাখা যায়, তখন বাড়িতে যাই নানার সাথে, বাড়িতে যাওয়ার পর আশাফুলে দেখা আর দেখা আসলে মনে চাই না, মানে ওর প্রতি যেরকম আবার নতুন করে গেছে। আমি আবার ঢাকা থেকে একটা সুপিস নিই আশাফুলের জন্য, একটা উপহার, উপহার নিয়ে আশাফুলের নিয়ে যে আশাফুল আমি তোমার জন্য আনছি। 15 দিন পরে জাল যাই, অঙ্কে আমার ফ্রড যাই, ফ্রড যাওয়ার পরে আশাফুল অনেক অপমান করে আমাকে,
মানে এসএসসিতে ফেল করেন,
যে তুই আর কোনোদিন পাস করতে পারবি
না, এসএসসিতে ফেল করেন আপনি, ম্যাট্রিক ফেল করেন,
সব বলতেছে তুই জীবনও পাস করতে পারবি না, ওই কথা শুধু বলে না আরো অনেক ভাষে গালাগাল করে বলার মতো না। তখন আমি বলি দেখো এই বিজয় সামনে তোমার অঙ্কে প্লাস পেয়ে দেখাই দিব, এটা বুঝি। তখন অনেক জিদ ধরে অঙ্ক করতাম, আর আমার একটা চ্যালেঞ্জ ছিল কি অঙ্কে যদি প্লাস আছে তাহলে আশাফুলকে ভুলে যাবো, এই 7 মাসে আমি আশাফুলের সাথে কোনো যোগাযোগ রাখছি না। তখন আমি সারা রাত যে অঙ্ক করতাম, অঙ্ক করতে করতে ফজর আজান দিলে তো পরের বার অঙ্কে প্লাস উঠে, প্লাস উঠার পরে মানে রেজাল্টের পরে সবার বাড়িতে মিষ্টি দেয় তো রাস্তা দিয়ে নিতেছে, পরে আশাফুল
This track was downloaded from FusionBD.com. Radio.
যে কার জন্য মিস্ত্রি নিতে আমার ছোট বোন কলিজা ফোনা পাস করছে কি আসছে আমি জানি না, তখন আশা করলো আমাদের নম্বরে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমার সাথে কথা হয়, কথা হওয়ার পর বলতেছে আমার মিষ্টি কোথায় এইসব বলে, এসব বলার পর আমি বলি তোমার কিসের মিষ্টি, আমি তো বলছি যদি আমাকে আমার প্লাস হয় তোমার বললাম তাহলে কি তোমার বললে যায় পারবি আমাকে, আমি চেষ্টা করবো যদি পারি তাহলে তো বললাম না করাতে কিছু করেন না। তখন এর মাঝে কি হয় যে একদিন রাত্রে আমি ঘর থেকে বাইরে বাড়ি, ঘর থেকে বাইরে আশা বলতে ফোন দেয়, ফোন দেওয়ার পরে এবার আশা বলতেছে বাজার আছে, আমি বলছি বাজার ভালো, ওই যে কাকার সাথে আমার মার সম্পর্ক ওই কাকা গাছের উপরে থেকে আমার পাহারা দিত, কেন জানি আমার প্রতি ওর অনেক ইয়া, ওর বোন একটা অনেক কাহিনী করে এলাকায় বিয়ে হয়, ফলে এটার মাঝে নাকি আমার বাবা জড়িত ছিল কিছুটা, আমার বাবা নাকি সাহায্য করছে ওদের সাথে মিল্লা মানে বাড়ির সাথে সচেতন করছে, তখন থেকে আমার কাকা জিত আমার সাথে তখন থেকে বলছে যে ইসাকের জি কিভাবে বিয়ে দেয় কিভাবে ইয়া করে দেখা দিন।
বুঝলাম না আপনার কাকা কি চাইতো,
কারণ ওই যে আমার কাকার বোন আর
বুঝতে পারছি সেটা, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল,
তার উদ্দেশ্য কি ছিল মানে ওর বোনের নিয়ে যেহেতু আমার বাবা কিছু কাহিনী করছে মানে আমার নিয়ে কিছু কাহিনী,
কি কাহিনী করবে সে
বদনাম তুলবে অনেক কিছু
থাকতো
আমাকে পাহারা দিত মানে আমার কোনো অপরাধ পাই কিনা তখন গাছের উপর যখন উঠছিল মানে আমাদের ঘরের গাছ তিনের মাঝে শব্দ হয়েছে, তখন আমি বলছি এত রাত্রি কিসের শব্দ, তখন আমি বলি কি আমাদের সাথে মানে আমার চাষা তো বাড়ি থাকতো, তখন আমি বলতাম তো আসতো দেখি বাড়ি কে আসা না লিজা তুই যে আমার ঘরের কথা, তখন আমি রাত্রে 11:15 বাজে তখন দরজা জুড়েই খুলি আমার তো কোনো দুর্বলতা নাই এখানে, ওরা আমি বাইরে যাই কেউ দেখি না, তো যখন মোবাইলের লাইটটা অন করতে যাবো ওই সময় ঠাস করে থাপ্পড় মারে আমার কাকা, আমি থাপ্পড় মারে আমার জীবন দুনিয়াটা একেবারে অন্ধ করে যে কি আমাকে থাপ্পড় মারে, তখন কাকা ঘরে এসে আমাকে মারে খুব মারে, তখন মা ফিরাতে আসে, ফিরাতে আসার পরে আমি বলি তোর বস্ত্র আজকে আমার কাকা আমার মারতে এসে, তখন মা আর কি বলবো কিছু বলার কাকা মায়েরা জাগা, তারপর ওই দিনও আবার পাসনি ওই দিন পাস না করো দাগ বসে আমার গলা তো দুইবার মোট দাগ বসে, তারপর আমার কাকা কি করছেন যে আমার আরেক কাকার কাছে গিয়ে বললো যে ইমন এমন আমি তো নিজের আশা বলে সাথে পাইছি রাত্রে পুরো গ্রাম রোডায় যে আমার নাকি আশা বলে সাথে রাত্রে ধরছে, তো সবাই বলতেছে তো আশা বলে সাথে ধর সাথে ভালো কথা আমরা কেউ দেখাইনি না, তখন আর কিছু করতে পারে না অনেক, এই কথা শুনে আমার বাবা কি করে জানেন অনেক টেনশনে পড়ে, আমার বাবার হার্ট অনেক দুর্বল, আমার বাবা ব্রেন স্ট্রোক করে তখন, আমার বাবা ঠিকই বিশ্বাস করে যে আমার সাথে আশা বলছিল কিন্তু আসলে আমার সাথে আশা বলছিল, তখন ব্রেন স্ট্রোক করার পর আমি আশা বলে ফোন দিয়েছি আমার বাবা তো স্ট্রোক করছে তুমি আমার সাথে শেষ রাত্রে দেখা করো, তখন দেখা হবে তখন সবাই বলে যে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করো করে, আমি সব কথা ঠিকভাবে
ক্লিয়ার বুঝতে পারছি না আশা বলে কি বলেন স্পষ্ট করে বলেন
আমার সাথে একটু লাস্ট দেখা করো শেষ দেখা করবো আমি গাবো আজকে তো আমার আব্বা স্ট্রোক করছে, তখন বলতেছে এখন কি অবস্থা আমি গাও ভালো, তখন বলতেছে দেখা করবে না করবে না, তারপর আমি বলি যে দেখা করো তাও দেখা করি, তারপর ওর বন্ধুরা বলতেছে আপনি ফিজিক্যাল রিলেশন করেন, তখন দুইটা একটা ছেলে ফিজিক্যাল রিলেশন কোনো সময় বলতে পারবো না একটা মেয়ের, এটা ওর বন্ধু
মানে ওর বন্ধুরা ওকে বলেছে
আমাকে বলতো আমি ওর বন্ধুদের সাথে কান্নাকাটি করতাম তো ওর বন্ধুরা আমাকে এইসব কথা
বলতো। আচ্ছা ওর বন্ধুরা আপনাকে এটা বলতো যে আপনি আশাফুল সাথে এই ধরনের সম্পর্ক করেন
পারেন তার আশা করে আপনি কোনোদিন বলতে পারবেন এটা বলতো,
ওকে তারপর
এটা বলার পর তখন আমি যাই
ওকে ওকে
তারপর নিয়ে যাওয়ার
মানে আপনি টার্গেট করেন যে এই কাজটা আপনি করবেন,
কাজটা আমি করব
তারপর আপনি আশাফুলকে পেতে চাই,
হ্যাঁ আমি আশাফুলকে চাই।
প্রিয় শ্রোতা আরেকবার বিরতি নিচ্ছি আমরা, বিরতির পর পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, যেই সামাজিক পরিস্থিতি আজকে আমরা একজন মেয়েকে আবিষ্কার করছি সেটা একটা জীবনের গল্প, এবং সেই জীবনের গল্পে অনেক কিছুই নৈতিক অনেক কিছুই অনৈতিক কিন্তু সেটা জীবনে ঘটে গেছে, আমরা প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ দেখতে পাই এবং সেই কারণগুলোকে যদি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন আমাদের জীবনে যে অনৈতিক ঘটনাগুলো ঘটে আমাদের জীবনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে সেই কারণগুলোর উপস্থিতি না থাকলে হয়তো বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর উপস্থিতি থাকতো না। আমরা ফিরে আসতে চাই মাত্র 4 মিনিট পরে, আপনারা যদি ওকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920 HELLO 8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত, শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হলো ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ,
The closer, the better.
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ, লোবান এবং অবশ্যই আরজে লাবিব। আজকে জীবনের গল্প নিয়ে এখানে আমার সঙ্গে রয়েছে লিজা। লিজাকে যদি কোনো কোশ্চেন করতে চান, যেটা অনেকেই করছেন ফেসবুকে, কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান এবং একই সাথে ওর সাথে কন্ট্যাক্ট করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজটাতে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অবশ্যই পেজটিতে যোগ দিতে হলে আপনাকে পেজটিতে লাইক দিতে হবে। আর পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আর ফোন করতে পারেন আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর আপনি আরেকটি নাম্বার আছে, আমাদের নতুন নাম্বার যোগ হয়েছে এটা, আপনি সেখানেও ফোন করতে পারেন আমাদেরকে। সেই ফোন নাম্বারটিও আপনাকে আমি বলে দিচ্ছি, একটু মনে রাখতে হবে এবং চাইলে আপনি পার্সোনালি নাম্বারটি সেভ করে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আপনাকে আবারও জানিয়ে রাখছি যে আগামীকাল রাত 11:20 থেকে শুরু হচ্ছে এবিসি রেডিওর নতুন অনুষ্ঠান এবং একই সাথে আমার নতুন অনুষ্ঠান ডর। এবং ডর অনুষ্ঠানে আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আশা করছি আগামীকাল রাত 11:20 আপনি কান পাতবেন এবিসি রেডিওতে। ওকে, লিজা ফিরি আপনার কাছে, তারপর কি হলো?
তারপর ওর সাথে এই ধরনের কোন সম্পর্ক হয় নাই। তারপর ও বলতেছে তুই বাড়ি ফিরে, তখন আমি বাড়ি আসি।
মানে ওকে আপনি প্রস্তাব করেছিলেন করার পরে ও কি
বলে যায়? তারপর ও বলে যায় দেখ তোর এরকম কোন ক্ষতি করে আমার দরকার।
মানে ওকে আপনি আগে থেকে বলেছিলেন?
আগে থেকে বলছি। তখন ও আমাকে প্রশ্ন পরীক্ষা করতো এই বিষয়ে। তখন যাক, তখন পরের বার পাস করি, পাস করার পর কলেজে ভর্তি। আমার আব্বাও ভালো হওয়ার মাঝে, কিন্তু ভালো হওয়ার মাঝেও একটা দিন অনেক খারাপ লাগে যে আমার আব্বা এতদিন অসুস্থ ছিল। পরে আর আসা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে তোর বাবার কি অবস্থা। আমার খুব কষ্ট লাগছে, কিন্তু আমার বাবা আমার টেনশন স্টুক করে না। আমার মার বিষয়টা মোটামুটি জানতো, সবাই এলাকা সবাই দায়ী করছে যে আমার কারণে নাকি আমার বাবা স্টুক করছে, মানে কি করতো। তার এভাবে যেতে চলে যাওয়ার পর আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আশা করলাম অভিশাপটা আমার কাছ থেকে দুইয়া নাও আল্লাহ। তারপর কি হয়, আরিফের সাথে রোজা থেকে কথা হয় যে কোনো ভাবে এক প্রকারে ফোনের মাধ্যমে কথা হয়। দেখতাম আরিফ আমার অনেক কিছু খেয়াল করতো, সব দিক দিয়ে আরিফ খেয়াল করতো। মানে আরিফ অনেক পাগল। তখন আমি পরে পরীক্ষা পাস করার পর মোবাইল হাতে নিই।
দাঁড়ান, আপনি আশরাফুলের জন্য এত পাগল আমরা এতক্ষণ ধরে আবিষ্কার করলাম, আপনি আরিফের কাছে কেন গেলেন?
কেন আরিফের কাছে গেছি, আশরাফুল আমার কাছে ফোন দেয় দিন। ফোন দেওয়া বলে আমার ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু বলে, যে আমার মা ব্যাপার নিয়ে অনেক কিছু বলে। বলার পর আমি বলি যে ও এখনই আমাকে এসব কথা বলে, বউ না। তারপর যদি বউ হই দলিল করা থাকবো, ওখান তখন তো আমি ওকে ছাইরে আসতে পারবো না। এখন তো প্রেমিকা জাস্ট আয়সা করতে পারবো, তখন আমি ওর কাছ থেকে দূরে সরে যাই।
মানে আপনার ফ্যামিলি নিয়ে ও খোটা দিত আপনার মার ব্যাপারগুলো নিয়ে, এবং সেই কারণে আপনি আশরাফুলকে ছেড়ে দেন?
ছেড়ে দিই। আরিফের সাথে রিলেশন হওয়ার পর প্রথম যেদিন ওর সাথে কথা বলি না, ফান করি আমি, সারা রাত্র কথা বলি, ফান করি। ফান করার পর ও বলতেছে যে ঘুরতে যাবা, আমাকে কিসের জন্য তোর সাথে ঘুরতে যাবো? আমি তো কি করতাম আরিফকে, ও আমাকে তুমি তুমি করতো ফোনে,
মানে উল্টোটা হচ্ছে আরিফের সাথে।
তখন আমি বলতাম যে তুই আমার সবসময় তুই তুই বলতি, এখন ফোনে তুমি তুমি কাজে বউ লাগো না, হ্যাঁ এইসব বাবা বলতো। তখন আমার মুখ দিয়ে আইলে বোয়া নাই বললে, মানে ঘুরতে যাওয়া স্বীকার করায়, কারণ আমি তো কথা দিয়ে কথা রাখি, এটা আমার ভালো গুণ। তখন আমি বলছি হ্যাঁ ঘুরতে যাবো। 14 তারিখে কলেজ খুলছে, খোলার পর ওর বোনের বাড়িতে যায়, তারা তো বোনের বাড়িতে, আরিফটা কোনো বোন না, ওরা পাঁচ ভাই, ও চার নাম্বার ও। তারপর ও চাচা তো বোনের বাড়িতে যায়, যাওয়ার পরে ও বলতেছে ও পরে। তারপর আমি বলি যে দেখ আরিফ, আশা বলির সাথে আমার এতদিন ইয়া ছিল, ওর সাথে যখন কোনো কিছু হয় না তোর কাছে আমি চাই না। তখন ও আমাকে অনেক জোর করে যে দুইটা জিনিস চাই দিতে হবে। আমি কি ওই তো দেবো না, দুইটা দিতে হবে। তখন আমি বলি না আমি দিতে পারবো না, এক রুমের ভিতরে আমরা। তখন আমাকে মিথ্যে কথা বলে লাভ নেই, এটা করে আমি খুব কান্না করি, কান্না করলে ও আমার চোখের পানি মুছা দিত। ওকে আমার বিরক্ত তখন মনে হচ্ছিল, আবার ভালো লাগছিল। তারপর এক রুমের ভিতরে ছিলাম না, ও গিয়ে দরজা লক করে চলে গেছিল বাইরে গিয়ে। তারপর ওর দুলাভাই আসছিল, দুলাভাই আসার পর দরজা খুলছে, খোলার পরে আমি তখন আমি খুব কান্না করতেছি। হ্যাঁ, তারপর এইভাবে আমরা কলেজে। তারপর ও আরিফের ভালো লাগতো, মানে ও আমার খুব খেয়াল রাখতো, কিরকম বলতো যে ভালো করে খাওয়া দাওয়া করো, এটা সেটা করো, এইসব বলতো। মানে আব্বাস টুক করার পর থেকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিতাম। প্রতিদিন সন্ধ্যার সময় ওর সাথে দেখা করতে যেতাম। আর আমি যা খেতাম সবকিছু ওকে দিয়ে খেতাম, একটা আপেল অর্ধেকটা দিয়ে খেতাম, কোনো কিছু ফল টল আনলে।
আপনার সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি
হয়েছে। তারপরে আমার অনেক মায়া হতো কেন জানি, আর প্রায় সময় ওদের বাড়িতে যেতাম আমি, তো বাড়িতে গিয়ে কথা বলতাম, বলাতে ওর মুখের দিকে তাকিয়ে শুধু কান্না আসতো। ভাবতাম যে আর কেন তো ভালোবাসি, কি আছে ওর মাঝে। তো প্রায় সময় আমি কান্না করলেও আমার চোখে পানি জন্মেছে, তো আমার খুব ভালো লাগতো। যা আশা বলতো কখনো এটা করে নাই। তারপরে এভাবে চলতে চলতে থাকার পর ও আমাকে বলতেছে বিয়ে করবে যদি 2,00,000 টাকা দেয়। আমি বলতো না যে এটা দুষ্টামি করে বলে। তো তখন এভাবে চলতে চলতে ইয়া করি, মানে এরকম একটা সম্পর্ক হয়ে যায় আমাদের মাঝে। এটা 1 নভেম্বর রাত্রে।
এরকম একটা সম্পর্ক মানে মানে এক ধরনের অনৈতিক সম্পর্ক?
অনৈতিক সম্পর্ক হয়ে যায়। যাওয়ার পর আমি রাত্রে মা ছিল না তো বাড়িতে, গিয়ে দেখা করে দেখাবার মানে মার জিদে বসে আমাদের মা এটা করতে পারে আমি কেন করতে পারবো না, এই জিদে আমি সম্পর্কটা করি।
মানে আপনার মার সাথে জিদ করে আপনি
এটা করি যে আমার মা তো ভালো হয় না কেন, তা কিন্তু আমি আবার আমার মার সামনে দেখাই, কিন্তু আমি দেখা করতে আসতাম, দু একদিনই দেখা করতে আসি, আমার মা বাধা দেয় না, বাধা দেয় না। তখন আমি বলতাম দেখছো আমার মা কিরকম, মা আমাকে বাধা দেয় না। আমি চাইতাম মনে মনে চাইতাম মা তুমি বাধা দাও বাধা দাও।
মনে মনে কেন চাইতেন? মা বাধা দিলে
মা বাধা দিলে তো কারণ মা খারাপ বুঝলাম, কিন্তু মেয়ের অধিক বয়স কাছে যাওয়ার জন্য এটা আমার কাছে কষ্ট লাগতো, বুঝছেন। তখন এইভাবে যাই দেখা করে দেখা, প্রায় সময় ওদের বাড়িতে যেতাম, এই রকম সম্পর্কটা হতো। এভাবে আসা যাওয়ার মাঝে কি হয় আমাদের বিয়ে নিয়ে কথা হয় আমার ফ্যামিলিতে, তো বিয়ে নিয়ে কথা হয়, তখন আমি বলি আমি একটা ছেলেকে পছন্দ করি, তোমাদের 2,00,000 টাকা দিবা। তখন বলছে যে ছেলেটা কে, তখন আমি বলি ছেলেটা নরসিংদী, আমরা একই কলেজে পড়ি। প্রথমত রাজি হয় না, অনেক মারধর করে যে রাজি হবো না। তারপর আমি 4 দিন না খাই থাকি, আমি শোয়া থেকে 4 দিন ধরে উঠতে পারি না, মানে একবার উঠি আবার পড়ে যায়, উঠতে গিয়ে আবার পড়ে যায়। তখন আমার দাদুকে বলতেছে যে তোর আব্বা রাজি হয়েছে অনেক ছেলেটাকে, ছেলেটাকে বল। তখন মার কাছে বলি, তখন মা আর কি একটু অপমান করে, কিরকম মানে আমাকে কুকুরের নজর, ঠিক আমার মা ডাইরেক্টলি কথা বলে। তখন আমার কাছে খুব
মানে আপনাকে বলে আপনার নাকি
কুকুরের নজর, যে লেখাপড়া করতেছি এই সহজের জন্য এসব বলে। তারপর ও বলছে দিবে, তারপর ওর বাড়িতে প্রস্তাব দেয়, এটা আমি জানি না। বাড়িতে প্রস্তাব দেওয়ার পর ওর বাবা মায় জানে না, ওর বাবা বলে ওর মাই ভালো না,
মানে ওর মাই ভালো না সেজন্য বিয়ে দিব না।
ওর মাই ভালো না, ও আর কতটুকু ভালো হইব এই কারণে। তারপর আমার বাড়ি থেকে বলছে 2,00,000 টাকা দিবে, বুঝছেন, কিন্তু বিয়ের প্রস্তাবটা দিচ্ছে আমি জানি না। তখন ও আমার ফোন দিয়ে বলে যে আপনার বাড়িতে কি সহ্য হয়েছেন নাকি এত তাড়াতাড়ি কিসের বিয়ের প্রস্তাব দেওয়া যাওয়া লাগছে। পরে আমি বলছি দেখ আমি তো আর জানি টানি না। তারপর আরিফ কি বলে যে এক কাজ করো, এখন বিয়ের দরকার নাই, তুমি লেখাপড়াটা করো, আমি এক কাজ করি ইন্টার পাসটা করে একটা জব টপ করি, তারপর তুমি ইন্টার পাস করো, দুজন একটি কোম্পানিতে জব করো, তখন খুব মিস করে ফেলতো ঠিকই মাইনা নিব। এভাবে চলতে থাকে, চলতে থাকার পর সবাই জানে ওর সাথে আমার কোনো রিলেশন নাই। তখন বাবা কলেজ অফ করে দেয় আমার। তারপর কি হয় এর মাঝে যাবার আরেকটা তাবিজ এনে দেয় আমার, বলে যে এই তাবিজটাতে 41 দিন রাখবি। তখন আমি 41 দিন কিভাবে রাখবো, আমি আবার যেটা বলতাম সেটা কথাম। তখন আমি বলছি যে আচ্ছা এটা 41 দিন রাখবো, 41 দিনে কি আর মানুষের মন ঘুরে যায়। তাবিজটা দেওয়ার পর থেকে মানে আর কিরকম দূরে সরে যেতেছে আমার, কিরকম বয়স বলাইতেছে, যেদিন তাবিজটা দিই ওই দিন আর সেটা দেখে আরে আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপরে চলতে থাকে, এরপরে ব্যালেন্স হচ্ছে মানে
ভালোবাসা
দিবস 2014 এটা ওই দিন আমি ওর সাথে রাত্রে দেখা করে দেখা করে ওর পায়ে পর্যন্ত পড়ি বিয়ে করার জন্য, কুদমিস ও আগে বলতো যে কুদমিস করার জন্য অনেক কান্নাকাটি করি, কান্নাকাটি করার পর ও বলতেছে যে হচ্ছে আমি যদি পরীক্ষা পাশ করি তুমি আমার 100% পাইবা। তখন তো আমার অনেক ভালো লাগছে যে পরীক্ষা পাশ করবে। তারপর আমি 40 দিন পরে তাবিজটা খুলে ফেলি, এর মাঝে আবার আরেকবার তাবিজ দেয় বাবার বালিশের ভিতরে, এই তাবিজটা আবার আমি পাই। এই তাবিজের ভিতরে আমি খুলে দেখতাম একটা চুল, কাপড়ে একটা সুতা, এসব থাকতো। তখন আমি আমার মাকে বাবাকে বলি তোমরা কুফুরি কালাম করছো। তখন আমার ফ্যামিলিতে কি হতো, আমার বাবা অর্ডার দিয়ে দিচ্ছে আমার ছোট বাবা তো কোনো আমি কোনো বেদবি করলাম আমার গায়ে হাত তোলার জন্য। তো তখন একদিন আমার ভাই আমার হাত তুলে আমার উপরে, হাত তোলার পর আমি বাড়ি থেকে চলে যাই। আচ্ছা আমার এক ভাইয়ের কাছে ফোন দিয়ে যে ভাইয়া আমি তো বাড়ি থেকে চলে আসছি, আপনি আমার কাছে কিছু টাকা দিন, আমার কাছে তো টাকা নেই। তখন ভাই বলতেছে তুমি আমার বাড়ির সামনে দাঁড়া। তখন এই ভাইয়ের বাড়ির সামনে দাঁড়ায় আমি খুব কান্না করতে আসছি। তখন ভাই আসে, ভাই আসে বলতে তুমি আমাদের বাসায় আসো। তখন ওদের বাসায় আমি যাই না, জোর করে নিয়ে যায় নিয়ে যাও। তখন আমি আবার আসবো ফোন দিয়ে বলি জারি তুই মুক্তি, তুই তো চাস না লিজা তোর হোক, তুই ও কিরকম অহংকার কর, আমার বাবা মা আমার সাথে এরকম করা, আমি সবার মুক্তি দিয়ে আমি চলে গেছি। তখন এ বলতেছে কার অনুমতি নিয়ে গেছেন, আমি কোনো দিকে গেলে টেলে ওর কাছে বইলা যেতাম, তখন ওর তো সামনে পরীক্ষা, অনেক টেনশন। তখন যখন আমি চলে যাই, চলে যাওয়ার পরে ভাইয়া আমার বাবার কাছে, মার কাছে কোনো টেনশন করেন না, লিজা আমার কাছে আছে। তখন গিয়ে আমাকে গিয়ে ওখান থেকে আনে। আমার ভাইয়া অনেক বোঝায় বলে যে লিজারে মায়ের না ধরেন না এইসব বলে। এইসব বলার পর কিন্তু বাবাই না মানে মারে, খুব মারে। তোমারে বলার মানে মায়ের কাছে প্রচুর। তো মারার পরে বলে রিলেশন রাখবি, আমাকে না রিলেশন রাখতাম না নারীদের সাথে। তখন না রাখলে তো ভালো। আমার বাবা আমাকে জুতার কামড় দেওয়ায়। তখন যায় পরের দিন ওর চাচির বাড়িতে গিয়ে দেখা করি আমি আরিফের সাথে। আরিফ আমার সাথে একটু সামনে সামনে একটু মিট কর। তখন বলতেছে যে এখন তো বাইরে যাওয়া সম্ভব না, আমার কাকির বাড়িতে আসেন। তখন ওর সাথে দেখা করি। দেখা করার পর আরিফ আমাকে অনেক আশা দেন, আমার যদি পরীক্ষার মাঝে যদি তোমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি হাসি মুখে মেনে নিবা, আর যদি পরীক্ষার মাঝে বিয়ে না হয় তাহলে তুমি মেনে নিও না এসব পরে। তখন আমি বলি আচ্ছা পরে তো আমি তোরা পাবো। হ্যাঁ পাইবা। পরে আবার ও বলছে যে আমি তো বলছি যে পরীক্ষা পাস করলে 100% পাইবা। পরে আমাকে হ্যাঁ আচ্ছা পাবো তো। পরে হ্যাঁ মানে ওর সাথে কান্নাকাটি করলো, আমাকে অনেক সাপোর্ট করতো, তো বাবা অনেক ইয়া করতো, অনেক উৎসাহ দিত যে কান্নাকাটি করলে এইসব ভালো না। তখন ও পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার মাঝে আমার কিছু হয় না, মানে বিয়ে আসতো ঠিকই, বিয়ে হতো না, মানে আমি আমল করতাম। আমার অন্য কোনো কারো সাথে বিয়ে না হয়তো আরিফের সাথে বিয়ে, এখন আমি আমল করি। তারপর এইভাবে চলতে থাকে মে মাসেই 19 তারিখ ওর সাথে আমি দেখা করি। দেখা করার পর ও বলতেছে আর দেখা করা হবে না, যদি তুমি আমার সাথে দেখা করো প্রতি সপ্তাহে একবার দেখা করো তুমি আমার 200 টাকা করে দিবা। তখন আমি বলি আচ্ছা 200 টাকা করে তোর আমি দিব।
কে বলে এটা?
আরিফ বলে 200 টাকা করে তাহলে আমি দিন কে বলে এটা বলে যাতে টাকা না দেয় জাহান্নামে কিন্তু আমার কথা যে এত টাকা কর টাকা বিনিময়ে আমি দেখা করব ওকে শুনবাস মাকে তো এইভাবে দেখা করতে আবার ওর পরীক্ষার মাঝে আমি ওকে পেন শার্ট দিই বুঝতে পেরেছি আপনাদের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক ছিল একটা ভালো লাগা সম্পর্ক ছিল প্রচন্ড ডিপেন্ডেন্ট ছিলেন আপনি ওর প্রতি ওকে চক যেটা খেত বলে সিমের তালে আমরা ধরাত করি ওই যে
এভাবে
বলার পর তখন আরিফের মার কাছে এই কথাটা যায় প্রথমত যে আরিফ নাকি কুড মিস করে ফেলছে। তখন আরিফের মা আরিফের কাছে দিয়ে বলে যে ও তো আমার কাছে বলবে না, তুই বল আরিফকে, আরিফ যেন তোর কাছে শিকার আসে মানে বিয়ে করছে কিনা। তখন আরিফের কাছে জিজ্ঞাসা করে আরিফ কি বলে, আরিফ বলে যে লিজা তো আমাদের বাড়ির বান্দি হওয়ার যোগ্য না, ডাইরেক্টলি কথা বলে। তো ওর কাছে আবার দুদিন পর আবার আমাকে বলে যে লিজার মা তুই এটা সত্যি কথা বলবি, আমাকে কি কয় তুই এরকম এরকম আরিফের সাথে কি তোর কুড মিস হয়? আমি না তো কাকে আমার তো কোনো কুড মিস হয় না কয়, তাহলে তুই কুসে কুড মিস হয়েছে। পরে এইভাবে চলতে থাকে, কথা বলতাম কথা বন্ধ করতাম না। তারপরে কদিন পরেই মেয়ের 19 তারিখ আমি ফোন দিই, ফোন দেওয়ার পর আমি বলতেছি 200 টাকা নিয়ে আমি দেখা করবো তোর সাথে। আর বলতেছে দেখো তুমি আমার মাসে ফোন দিও না।
ও যেটা করতো বারবার আপনাকে ডিনাই করছে কিন্তু আপনি ওকে বারবার আঁকড়ে ধরছেন,
কারণ আপনি মানে ও এমনি তো উপর উপরে না করতো, মন থেকে কোনো কিছু না করতো,
এটা আপনার মনে হতো।
আমার কথা তো ও বলছে, ও প্রেশন বলতো যে রাগ দেখালি তো কাছে এবার তাছাড়া তো কাছে।
আমি একটা জিনিস বুঝি যে আপনি প্রচন্ড ব্লাইন্ড এবং ব্লাইন্ড হওয়ার পেছনে যথেষ্ট লজিক আছে ওর জায়গা থেকে, সেটা হয়তো আমাদের শ্রোতারাও বুঝতে পারছে যে একটা মানুষ যখন সমুদ্রের মধ্যে বিপদে পড়ে যায় তখন একটা খড়কুটে যা পায় সেটা ধরে হলো আঁকড়ে বাঁচার চেষ্টা করে। দেখুন ও আশরাফুলকে ভালোবেসেছে, সেখানে জায়গা পায়নি, ওর ফ্যামিলির কাছে কোনো জায়গা নেই, ও বেছে নিল আরিফকে, সেখানে ওর তেমন একটা আগ্রহ ছিল না কিন্তু ওটাই ওর শেষ সম্বল ছিল। যখন আঁকড়ে ধরেছে তখন সেখানে সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু এই আঁকড়ে ধরার জায়গাটা থেকে ও সরতে পারছে না, বিকজ ও যেটা মনে করে ওর জায়গাটা থেকে মন প্রাণ শরীর সব তো দিয়ে দিয়েছে, সুতরাং এই মানুষ থেকে ছাড়া কিভাবে সামনের দিকে যাবো। এবং আচ্ছা আপনি যখন শুনতেন যে এই যে বান্দি হওয়ার যোগ্য না এই শব্দ যখন বলতো এগুলো আপনার কানে যখন আসতো আপনি এগুলো কখনো জিজ্ঞেস করতেন আরিফকে যে তুমি এগুলো?
জিজ্ঞেস করি না।
কেন
কেন জিজ্ঞেস করি না? আমার কথা হয়েছে ওর সাথে আমি সামনাসামনি জিজ্ঞেস করি, আমি পরীক্ষা শেষ
হয়ে কখনো কি সামনাসামনি জিজ্ঞেস করেছিলাম?
কখনো জিজ্ঞেস করি,
করার সুযোগই হয়নি।
সুযোগ হয় না।
ওকে তারপর
হোক না আমি তোমার সাথে আর যোগাযোগ রাখবো না এসব বলে, খুব কান্নাকাটি করি। কান্নাকাটি করার পরে কি হয়, ও আবার ওর ফোনটা অফ করে রাখে, অফ করে রাখা মিস কল এলার্ট। তখন আমি 700-800 কল দিছি মিস কল এলার্ট, মোবাইলটা অন করার পর 700-800 কিন্তু কল যে গেছে এসএমএস উঠতো, তখন ও আবার রিপ্লাই ফোন দিত না। তখন এইভাবে তখন একদিন ওর ফ্রেন্ড ইসা ও আমাকে কিছু কথা বলে, তুই কে তুই কেন ফোন দিয়েছিস এসব কথা বলে। তখন আমার কষ্ট লাগছে, তখন আমি ওর ফ্রেন্ড আরিফের ফ্রেন্ড একজন কাছে বলি, তো আরিফ যা বলে আমাকে ও নিজে বলুক, ও অন্যকে দিয়ে বলাই কেন। তারপর এইভাবে চলতে থাক, আমাকে 23 তারিখে দেখতে আসে এক জায়গা থেকে, বিয়ে হয়ে যাবে এটা আর কি। তারপর আমি আমল করি যে ইয়ে করছে যে কোনো ফর্মে যাতে ওরা না আসে, ঠিকই ওরা আসতে পারে না। পরের দিন দেখতে আসে, পরের দিন দেখতে আসার পর আমি বাবাকে বলি যে আমার একটা শর্ত মানতে হবে, যদি তোমরা শর্ত মানো তাহলে আমি বিয়েতে আসবেন। তোর বাবা বলে কি শর্ত? আমি বলি যে আমার বিয়েতে আমার সব যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মানে বিয়ের আগের দিন আনতে হবে, তাহলে কিভাবে আনবা সেটা তোমরা বিষয়, এভাবে বলি। আর একটা বিষয় কি, আমার বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষকে রাখতে হবে। তখন মা বুঝে ফেলে, মা বুঝে ফেলে বলে যে আরিফকে রাখতে হবো, চিন্তা করিস না আরিফকে রাখো এসব মানে। তখন আমি বলছি যে আমি আরিফের কথা বলছি, তখন মা বলে দেখ তুই হ্যাঁ অনেক পছন্দ করছে। আমার বিয়ে তো আমি সারা জীবন কষ্টের আগুনে জন্ম, হ্যাঁ আমি কিছুটা কষ্ট দিতে চাই, আমার নিয়ে ছিল এটা। তখন এটা করার পর তখন মা বলতেছে আচ্ছা আইফে রাখবো এসে বলে। তখন আমি আইফে বন্ধু বলে যে আরিফ আমি তো মার এই শর্ত দিছি, বিয়েতে রাজি হয়ে গেছি, তাহলে তো ভালো, আমি তোর সাথে দেখা করতে চাই, না দেখা করবো না। আমাকে দেখ মনে রাখিস, এই লিজা কালকে থেকে তোর আর ফোন দিব না, মানে 25 তারিখ এটা কথা হয়। যদি ফোন দেয় তো ভাববি যে ইয়ে করছি, কি জানি একটা কথা বলিস। তো বলা বলতেছে তুমি এমন ভাবে কথা বলতেছো কেন, তোমার কি বিয়ে হয়ে যাবে? তখন আমি বলছি দেখ আজকে দেখা গেছে পুরোপুরি শিওর যে বিয়েটা হবে, তবে আমার ভাগ্যে কি যে আসে সে সুন্দর, আমার সুন্দর আমার কাছে একেবারে না পছন্দ, আমার কাছে ভালো লাগে না,
সুন্দর ছেলে পছন্দ না,
সুন্দর ভালো লাগে না। কারণ আশা বললো সুন্দর এরকম রকম করছে, আরিফ এরকম করতেছে সুন্দর, কিরকম ইয়ার লাগে আর কি। তারপর ও বলতেছে যে ফারুক কি শর্ত দিছে তোমার মারে, আমি বলছি যে এরকম এরকম শর্ত দিচ্ছে। ফারুক তোমার মা রাজি হয়েছে যে আমার রাখবে? আমি করি হ্যাঁ রাজি হয়েছে। তাহলে তো ভালো, একবারে কে হলো দিন সন্ধ্যার সময় আমার সাথে দেখা হলো। আমি করি আমি আজকে দেখা করবো, কারণ আমার বিয়েটা যে এই বিয়েটা যে দেখতে আসছে এটা হয়ে যাবে, আমার কিরকম একটা কষ্ট লাগছে যে আরিফকে আমি এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি কিভাবে সাইডা যাবো, আমার কিরকম একটা ইয়ে লাগতেছে। আমি তো রাজি হয়েছি, ও যে ওর বাবা ওকে বকাঝকা করছে, মানে কি করছে, মানে ওর সাথে 2-3 দিন যাবত বলে কথা বলতেছে না, তো ওর ছেলে বিয়ে করে লেছে এসব আর কি। তখন আরিফকে বলি যে তুই তো বলছিলি যে 200 টাকা দিলে দেখা করবি, যা আমি 200 টাকা 500 দিন তাও তুই দেখা কর। তখন ও বলতেছে যে না দেখা করবো না, আমি করি না তুই দেখা কর, তুই রাখবি না। তখন আমি বলি দেখ তোর কি ছবি আছে আমার কাছে, 2টা ছবি ছিল, তখন আমি তোর ছবি আছে আমার কাছে, 2টা 10 টাকা নোট আছে, কয়েকটা পয়েন্ট আছে, আমি তোর জিনিস তুই নিয়ে আসা, এগুলো পরে দেখলে পরে হয়তো বা আমার সমস্যা হইতে পারে। তখন হ্যাঁ বলতেছে না ওইগুলা গাহুল দিন নিম এইসব বলে, এইসব বলার পর আমি বলি না আমি তোর আজকে দিব, আজকে তোর আমি গাছে বাইতেছে। তখন ও বলে কি খেতে আসো, তখন খেতে যায় একটা বোটবড়ির টাল, ওখানে যায় ওখানে বোটবড়ির টাল,
আপেল
নিয়ে যায় মানে যা খাইতাম আমি তো তাই দিয়ে খাইতাম। তখন ও বলে যে আপেলটা নেবেন, আমি কি কেন নিবি না, সবসময় নিয়ে আসছি এখন কেন নিবি না, তখন সে আপেলটা নেই। তখন আমি বলতেছি দেখ আরিফ আমার তো বিয়েতে মত, মানে তুই কি কর, হ্যাঁ শুধু আমাকে একটা কথা বলে তুমি সত্যি বিয়েতে রাতে, মানে ও আমার বাবা মা যাই বলতে পারতেছে না এরকম একটা পরিস্থিতি, কিরকম আনমনা আনমনা মলিন কথা বলতেছে সত্যি বেঁধে রাজি হয়েছে আমাকে। হ্যাঁ তখন কি আমাদের এলাকায় অনেকে আমাকে টার্গেট করতো, আমাদের ওই যে এর আগে একবার ধরা পড়ে যায়, ওই দিন কথা বলতেছি এর মাঝে 2টা ছেলে এদিকে আসে আমাদের ধরার জন্য, কিন্তু আমরা জানতাম না। তখন আসার পরে ও আমাকে আমি ওর হাতে ধরছি, আমাকে জেঙ্গাটা ফেলাই দিয়ে চলে গেছে, চলে যাওয়ার পর তখন আমি বলি দেখ তুই এখন ঠিকই চলে গেছিস, আমি তোর বাড়ির যাম। কারণ ও জানতো যে আমি যা বলতাম তা করতাম। তখন ও বলে যে তুমি আমার বাড়িতে যাইতে পারো, বাড়িতে যাই না, তুমি আমার কাকি মানে তাল গাছের নিচে আয়। তখন কাকি মানে খাল পায় তাল গাছের নিচে যায়, যাওয়ার পরে ও বলতেছে যে টাকা আনছো, আমি হ্যাঁ টাকা তো আনছি না, তুই দাঁড়া আমি টাকা নিয়ে আসি। তখন বাড়ি থেকে আসে 200 টাকা নেই, 200 টাকা অন্য মাঝে পায়দা নেই। নেওয়ার পরে তখন অনেক কথা বলতেছে, আমি গাড়ি তুই পারবি পারবি আমার বলে থাকতে, অনেক কিছু বলে অনেক কিছু বলার পর ও বলতেছে কি আসে যে তুমি আমার বলে থাকতে পারলে আমি তোমার বলে থাকতাম, এইসব কিছু বলে। তখন এইসব কিছু বলার মাঝে দেখিয়েছে ও যে আমার সাথে কথা বলতেছে একজন একটা লাইট টিপতে, লাইট টিপ দেওয়ার আলোটা ওর চোখে লাগে, তখন ও আমাকে ধাক্কা দিয়ে বলতে তুমি ওই সাইড দিয়ে দৌড়তো, মানে ওই দিন আমাদেরকে দৌড়বে মানে এরকম ফুলাপানের একটা প্ল্যান ছিল আমাদের এলাকার ছেলেরা, মানে কোন দিক দিয়ে যাওয়ার ব্যবস্থা না, এদিক দিয়ে আসতো ওদিক দিয়ে আসতো। তখন কাকা বলতেছে কে এখানে, তখন লাচিব জাফর বলতেছে আমি আরিফ, তুই এত রাত্রি এখানে কাজ, আমার বাড়ি আমি কি করবো, কত সাথে কে, ওই সাথে কেউ নাই, তোর সাথে কেউ না, পরে আশরাফুল আবার গিয়ে আমাদেরকে ধরে,
মানে আপনার ফার্স্ট লাভার।
তখন আশরাফুল উঠানের মাঝে নিয়ে বলতেছে যা তুই কোনদিন শুধরাছি না, ডাইরেক্টলি এভাবে কথাটা বলে, এইভাবে কথাটা বলে আমি বলে আসবো তুমি কি সাইডে আসে, তোকে কি আমি করে যদি পারো বিয়ে করাই দো, তুমি কোনো ঝামেলা করার দরকার, যা করবা গোপনে করবা কারো ফ্যামিলি যায় না জানে। তখন আশা করবো ভাবতেছে ওর জন্য আমি এতটা পাগল থেকে ওরে কিভাবে এতটা ভালোবাসলাম? আসল তুই সিরিয়াস? আমি খেয়ে আমি সিরিয়াস, আমার বিশ্বাস হয় না। তোমার সুইয়া বল, সুইয়া বলি, তারপরও বিশ্বাস করতেছে না। হ্যাঁ সত্যি। তারপর যায় গিয়ে কার কাছে বলে যে মনে মন লিজা এটা চাইতেছে। আরিফ কি করে আবার ঘরে চলে যায়। আরিফ ওইখান থেকে আবার ঢাকায় নিয়ে আসে। হ্যাঁ অনেক লোকজন জমে যায়। জমে যাওয়ার পর আমার মা আসে। শুনে মা এসে কি করে আমার মারে, সবার মাঝে আমার ওইখানে মারে। আরিফের মা আসে, আরিফ কত ইনসারটা থাপ্পড় দেয়, ছেলে ভালো না এইসব কিছু বলে। তো আরিফের মা বলতেছে হে খারাপ, হে কি করে আমাদের বাড়িতে আসছো, একই সীমা নাকি? তখন বলতেছে বিয়ে হবে। আমি তো চাই বিয়ে হোক, কিন্তু এভাবে যে বিয়ে হোক এটা আমি চাইতাম না, কারণ আমি খুব ভালোবাসি, ভালোবাসা তো জোর করে আদায় করা যায় না। তখন সবাই বলতেছে যে তুই কি চাস? মানে সবার, আমি সবার কাছে বলি না আমি আরিফকে চাই, এটা বলি। তখন বলতেছে আচ্ছা বিয়ে হবে, চিন্তা করিস না। তখন রাতে কি কারণে জানে আমার বাড়ি ফ্যামিলি সবাইকে আমার গিয়ে নিয়ে আসে, যা হওয়ার কালকে সকালে পঞ্চাশের সামনে হবে।
কোথায় সামনে হবে?
পঞ্চাশের সামনে,
পঞ্চাশ
মুরব্বিরা,
পঞ্চাশ মানে পঞ্চায়েত, মানে গ্রাম্য সালিশ যেটাকে বলে, সেটা হচ্ছে তাদের সামনে আপনাদেরকে নিয়ে একটা বিচার করবে, সেখানে সমাধান হবে,
সেখানে সমাধান হবে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। কোথাকার ঘটনা, মানে কোথাকার নদীর জল কোথায় গিয়ে গড়িয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটা শেষ পরিণতি কি সেটাও আপনারা ভাবতে পারবেন না। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে লিজা রয়েছে এখানে, লিজার জীবনের গল্প নিয়ে সে এসছে নরসিংদী থেকে। তাকে যদি আপনি দেখতে চান, তাকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান এবং তার সাথে যদি কানেক্টেড হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। hello8920 স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস hello8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জির মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ, লোবান এবং অবশ্যই আরজে লাবিদ। এবং এবিসি রেডিওই আপনি শুনছেন, আজকে লিজার জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে। আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প আপনি এখানে এসে বলবেন হ্যালো 8920 তে, আপনার জন্য আমরা সবসময় মোস্ট ওয়েলকাম করি, এবং আপনি চলে আসতে পারেন এখানে। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পর অবশ্যই আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। আরও একটি ফোন নাম্বার আমাদের এখানে রয়েছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে যে নির্দেশনা আপনি পাবেন ফোন কল থেকে, সেই নির্দেশনা অনুসরণ করুন, তাহলে আপনি হ্যালো 8920 তে আসতে পারবেন। প্রিয় শ্রোতা, আপনাকে আবারও জানিয়ে রাখছি যে আগামীকাল রাত 11:20 থেকে শুরু হচ্ছে এবিসি রেডিওর নতুন অনুষ্ঠান, এবং একই সাথে আমার নতুন অনুষ্ঠান ডর, এবং ডর অনুষ্ঠানে আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আশা করছি আগামীকাল রাত 11:20 আপনি কান পাতবেন এবিসি রেডিওতে। এবং আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, আপনি ফেসবুকে এসে আমাদের আজকের যিনি অতিথি তাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, তার আইডি এখানে কানেক্টেড করা আছে, আপনাকে খুঁজে নিতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 পেজটির মেম্বার হয়ে যাবেন। ওকে লিজা, যেখানে আমরা ছিলাম, বলছিলেন যে পরের দিন বিচার বসবে আপনাদের এই ঘটনাকে নিয়ে পঞ্চায়েতের সামনে, এটা সমাধান হবে। তারপর
পঞ্চায়েতের সামনে সকালে অনেক মুরব্বি জমা হয়। জমা হওয়ার পর আমি ঘুমিয়ে আছি, ওই রাতে আরিফকে রুমানদের বাড়িতে পাঠানো হয়। মানে রুমান আছে নিয়ে যাবো, ওর ফ্রেন্ড আছে। নিয়ে যাওয়ার পরে মানে আমার এই ঘটনা ছিল না, আমার বাবা ঢাকা থেকে আসছে, সবাই আমার বাবাকে অনেক কিছু বলতেছে। তখন বলতেছে চিন্তা করেন না, সবাই অনেক উৎসাহ দিয়ে হবে, টেনশনের কোনো কারণ নেই। আমার বাবা মানে তো কি দেবে না, তারপর সবাই এসে আব্বাকে সান্ত্বনা দেয়, আপনি কোনো টেনশন করেন না, কারণ এর আগে ওই যে আব্বা স্ট্রোক করছে তো তো ডাক্তার বলছে যে বেশি কোনো টেনশন দিয়েন না, বাইরে কোনো টেনশন দিলে কোনো হতে পারে আর কি। তারপর আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকার পর আমি তো জানি আমাকে ওরা আস্তে আস্তে মানে ডাক দিবে, আমার প্রয়োজন পড়লে তো আমার ডাক দেওয়া হবে। তখন পঞ্চায়েতের সামনে তো সবাই গিয়ে বসে, বসার পরে বলতেছে ওর বড় ভাই মানে যারা দোষটাই ওরা দুজন তো আমার ভাই আর সে ঘুম করে রাখছে। তখন সবাই বলতেছে যে না আমরা তো ঘুম করি না, এটা বলতেছে। পরে বলতেছে আরিফ ফোন দে, পরে আমার এক দাদা ফোন দে সুন্দর, ওর বলতেছে যে আরিফ তুই করে আস, তোর কোনো ভয় নাই, সমস্যা নাই, তুই আই। তো ও ভয় পাইতেছে না জানি কি হয়, মানে ওর বাবাকে খুব ভয় পায়। যেদিন রাত্রে এই কাহিনীর ঘটনাটা হয় ওর বাবা সারা রাত দাউনিয়া বসে থাকে ঘরে ধরে ঘুমায় না। তারপর দাদা বলে দেখ তুই আমার দিকে তাকায় আস, মানে তোর কোনো ভয় নাই। তখন আরিফ আসে, আরিফকে জিজ্ঞাসা করে কিভাবে সম্পর্ক করলো, কাউকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। টাইটলি বাবা বলে ওকে সম্পর্ক নাই মানে, ওকে হ্যাঁ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ফ্রেন্ডলি সম্পর্ক কতদিন যাবৎ, দু মাস। এটা বলার পর পরে সবাই বলতেছে দুই মাস, হ্যাঁ দুই মাস। পরে এর মাঝে দরবারের মাঝে বলতেছে তুই এত সহজে গল্পটা শেষ করে ফেললি, আর বলতেছে যা সত্যি আমরা তাই বলছি, মানে সব কিছু অস্বীকার। ওই যে এর আগে যে আমরা ধরা পড়ি একটা বাগানের মতো আর কি, আর তো কিছু না। তখন বলে যে লিজাকে নিয়ে আমি শুয়ার আছি, শুয়ার পর আমার এক কাকা গিয়ে বলতেছে লিজা তুই আস, তোর ডাকতেছে। আমি কিসের জন্য, আমার কিরকম ভয় করতেছে, আমি কি করবো কি বলবো। তখন সবাই বলতেছে তোর কাছে কোনো প্রমাণ আছে, আমি কই না আমার তো কোনো প্রমাণ নাই, কই মোবাইলে রেকর্ডিং আছে, আমি কই না রেকর্ডিং নেই। ওকে তাহলে কি আছে তোর কাছে, আমি কই হ্যাঁ আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি তো যতটুকু আছে আমি ফোনে কথা বলছি। ওকে তাহলে তুই আস, সবাই ঘরে আসছে, ঘরে আসার পর আমাকে জিজ্ঞাসা করছে যে তোর সাথে কতদিনের রিলেশন, তখন আমি বলি যে দশ মাস, ওতি বলতেছে দুই মাস। ফলে আমি বলছি যে ওকে আমার সামনে জিজ্ঞাসা করেন, বলতেছে যে তোদের মাঝে কি কি হয়েছে। ফলে আমি বলছি আমাদের মাঝে কি কি হয়েছে বলতে গেলে আমাকে সবাই একটা কথা শিখাই দিছে যে তুই বলতি যে তোর সবকিছু ওরা দিয়ে দিস, মানে সবাই এটা বলে, মানে যারা ছেলেরা দোষে এটা বললে বিয়ে হবে না তো বিয়ে হবে না। তখন আমি বলি যে না আমি এটা বলবো না, এটা বলি। তখন বলে দেখ যেহেতু তোর কলঙ্ক হয়েছে তখন তুই এটা বল। তখন আমি বলি না আমি এটা বলবো না, কারণ আমার বিয়ে হোক আর না হোক আমি এটা বলবো না, কারণ এটা বলাতেও হয়তো বা জুড়ে দিয়ে বিয়েটা হয়েছে, তখন হয়তো বাড়ি বলবে যে হে রে এইরকম একটা কথা বললো, যতই হয় না কেন এইরকম কথাটা বলা কি ঠিক হয়েছে, এইসব ভাবে আমি বলি না আমি বলবো না। তখন সবাই বলে দেখতে বল, কারণ আমরা দৌড়ছি খারাপ অবস্থায় দৌড়ছি, মানে এটা বলার জন্য বলতেছে। তখন আমি বলতেছি না আমি এটা বলবো না। তখন যাবো বলতেছে দেখ তোর একটু পরে ডাক দিবে তুই এটা কিন্তু এটা বলবি। তখন আমি যাই, যাওয়ার পরে বলে ওর সাথে তোর কীভাবে রিলেশন দেবে, তখন আমি বললাম ফোনে রিলেশন এইসব টিসব আর কি। তখন পঞ্চাশ কান্নাকাটি করতাম যে মরে যাবো এটা করবো সেটা করবো, অনেক কাহিনী হয়। তখন আরিফ বলতেছে কি ওর কথা তো আমার কাছে রেকর্ড আছে, কিন্তু রেকর্ডটা শোনানো হয় না। কেন শোনানো, কারণ রেকর্ডটা শোনাতে গেলে ও কিছুটা পেছে পড়বে, কারণ রেকর্ডটা তো অনেক আগে, কারণ ও বলছে দুই মাস, আর রেকর্ডের মধ্যে ওরও কিছু কথা আছে।
মানুষকে বোকা করে দেয় কিন্তু সেই বোকামো কখনো কখনো জীবনের জন্য অনেক কাল হয়ে যেতে পারে, সেটা কিছুটা হলো এসেন্স আমরা এই মুহূর্তে পাচ্ছি। ওকে তারপর
দাদারা জিজ্ঞাসা করে কি করছো, তখন আমি বলি ওকে আমি প্যান্টার দিছি এসব দিছি এসব কথা হচ্ছে, এটা তো কোনো প্রমাণ না, আমি তাছাড়া আমার কাছে কোনো প্রমাণ না। তখন সবাই আমাকে বলছে যখন এটা, তখন আমি বলি এটা বলবো নাকি বলবো না, তখন ওরা বলতেছে দেখ তুই তো আমাদেরকে ছুটু করে দিবি যদি এই কথাটা না বলস। তখন আমি বলি যে আমার যা আছে আমি সব দিয়ে দিছি। আরে তখন সবাই বলতেছে কি দিয়ে দিছ, তখন একজন আরেকজনকে বলতেছে আপনি বুঝছেন না কি দিয়ে দিছে এইসব কথা হয়। তারপর ওরা ঘর থেকে বাড়িয়ে যায়, তো আরিফের মা কে আরিফের শিখা দেয় তুই গিয়া তোর মামার মানে যে মেন বিচারক ওটা আবার ওর মামা হয় কিভাবে জানি, তো ও গিয়া ওর পায়ে ধরে, পায়ে পরে যে মামা মামা আমার পরীক্ষা আমার জীবনটা আপনি নষ্ট করেন, এটা বলে। এটা বলার পর একা কি করে পা দিয়ে একটা উস্তা মারে, হেরে উস্তা মারে বলতেছে তুই তোর জীবনে চিন্তা করস, তুই হের মেয়েদের জীবনে চিন্তা করস না একবার মেয়েটার কি অবস্থা হইবো, এটা বলা হয়। এটা বলা হওয়ার পরে ও ওখান থেকে উঠে, উঠার পরে ওর কাকা কি করে ওর দুটা থাপ্পড় দেয়, তারপর দেওয়ার পর ও আমি যে ঘরে ওই ঘরে ও দৌড় দিয়ে আসা পারে, দৌড় দিয়ে আসা পড়ার পরে সবাই আমাকে দোষারোপ করতেছে, ওর মা বলেন ওর ভাবি বলেন সবাই শুধু আমাকে দোষারোপ করতেছে। ওর ভাবি বলতেছে ওদের বাড়িতে নাকি আমি একসাথে আসছি, ওদের বাড়িতে নাকি আমাকে এক রুমে দেখছে, কিন্তু কি অবস্থা দেখছে এইসব বলতে পারে না। তারপর ও মা বলতেছে যে ইয়ে করছে, আমি লিজাদের সঙ্গে আমাদের বাড়িতে আসতো আমি মানা দিতাম, আসলে কিন্তু ওর মা আমাকে কোনো সময় মানা দিত না, তো ওর তো বোন নাই। তখন প্রায় সময় গেলে ওর মা আমাকে অনেকটা আদর করতো, প্রায় সময় দু একদিন না গেলে ওর মা আবার আমাকে নিয়ে যেত, কি ব্যাপার লিজা তুই যাস না কেন আমাদের বাড়িতে, তোর সমস্যা কি, এসব কিছু বলতো। ওর বার্থডের মাঝে আমি কি করি একটা গিফট দিই আর নুডলস রান্না করে দিই, কিন্তু ওর মার হাতে নিয়ে দিয়ে আসি। খারাপ অবস্থায় দৌড়তে পারছে না বুঝছেন, একজন বলছে হয় একজন বলছে না, কিন্তু এর আগে তো ওই অবস্থা পাইছিল, কিন্তু এর আগের প্রমাণটা টিকে নাই বুঝছেন, এর আগের প্রমাণটা কাকা শুধু বলছে যে আমি শুধু দেখছি কথা বলতে, তাছাড়া কোনো কিছু দেখি না, শুধু এতটুকু বলছে, কিন্তু আমি তো বলছি যে না আমাদের মধ্যে অন্য কিছু হয়েছে। তখন বলা পাবো যে ও গিয়ে কাকার পায়ে ধরে, পায়ে পড়লে পরে কাকা একটা উস্তা দেয়, উস্তা তারপর উঠে আসে, ওর চাকার দুইটা থাপ্পড় দেয়, থাপ্পড় দেয় ধরে ঘরে আসে। ঘরে আসার পর আমি তখন কান্না করি না, যখন ওকে দুইটা থাপ্পড় দেয় তখন কান্না করি, খুব কান্না করি যে ইয়ে করছে আমার জন্য, ও দুইটা থাপ্পড় খাইতেছে, তারপর ওর পরীক্ষার মাঝে কিন্তু এইসব ঘটনা হইতেছে। তখন আমি নিজের নিজে প্রশ্ন, আমি তো আমার নিজের কখনো ক্ষমা করতে পারতাম না যে ওকে পায় আর না পায়, সারা জীবন তো ও বলবে যে একটা মেয়ের কারণে ওর এই অবস্থা হয়েছে। দেখ তারপর ঘরে আসে, ঘরে আসার পর ওর ভাবি দোষারোপ করতেছে আমাকে, ওর মা বলতেছে আমি কত দিন নিষেধ করছি ওরে আমাদের বাড়িতে না আসার জন্য, তারপর ও আসছে, কিন্তু ওর মা আমাকে সবসময় সাপোর্ট করতো, দেখ মা তুই লেখাপড়া কর দেখিস আরিফ তরি হইব, মানে ওর মা আমার সবসময় অলরেডি এই আশ্বাস দিছে যে তুই এবারই বউ হবি। কিন্তু এই পঞ্চায়েতের সামনে আমি কিন্তু ওর মাকে প্রমাণ করতে পারতাম যে ওর মাই তো আমার আসল প্রমাণ, কিন্তু আমি এটা করি না, কেন করি না আমি তো ভাবছি বিয়ে চাই হবে। তখন সবাই তো আমাকে দোষারোপ করতেছে, আরিফা ঘরে আসছে, ঘরে আসার পর আমি শুধু ওর দিকে একবার তাকাইছি, আরিফা আমার দিকে আর ভাবে তাকায় মানে সরাসরি তাকায় না, তারপর আমি কি দেখি ওই পাশে কেউ আছে কিনা, আমি এই জীবনই রাখতাম না যেখানে আমি সবাই অবিশ্বাস করে, তখন আমি ওই পাশে যাই, ওই পাশে গিয়ে সারা আগে ওই দিকটার দরজাটা লাগায়, দরজাটা লাগাবার পরে এই দিক দিয়ে পাটিসন্ধা পাটিসন্ধা লাগায়, এখন তো সাথে সাথে তো পাস নেওয়া সম্ভব না, বুঝার লাগবে সবাই। তখন কি করি দুই মিনিট আমি চুপ করে বসে থাকি, সবাই বলতে হে সামনে তুই সবাই গালাগালের কারণে চুপ করে বসে দিচ্ছে, উন্মাডা আমি ইয়ে করছি মানে পাটের মতো এইভাবে উন্মাদ আমি নিজে এক এক করে এক পায়ে আর হাতে পাকাইছি, পাকাই সারে কি করছি ফ্যানের মাঝে রাখছি, ফার্স্ট ফ্লোর কতটুকু ইয়ে করি তখন এটা আমি একটা গুল একটা ঘর করি, ঘর করে সারে ফ্যানের মাঝে এটা দিই, ফ্যানের মাঝে একটা বাঁধি, বাঁধার পর নিচ থেকে একটা চকি নেই, চকির উপর লইয়া মা গলার মাঝে দিয়ে দিই, তারপর চকিটা ফালাবো, এই মুহূর্তে কি করে ছোট একটা পিচ্ছি কানা দিয়ে দেখে, দেখে বলতেছে ওই লিজাফা তো ফাঁস নিতেছে ফাঁস নিতেছে, এটা বলে, এটা বলার পর কি করে কাকি কাকার কাছে গিয়ে বলতেছে আরে আমরা তো ফাঁসমো, আমরা তো ফাঁসমো, লিজা তো আমার ঘরে ফাঁস নিতেছে। তখন কাকা কি করে এক ধাক্কা দা পাটিসন্ধা ইয়ে করে, তখন আমি কিন্তু আমি দুই লেগেছি, দুই লেগেছি আমার কুলো করে বাইরে বার করে দিছে, তখন আমি বলতেছি আমার কেন বাঁচানো কেন, যে আরিফ আমার এত কিছু হইয়া আরিফ অস্বীকার দিতেছে। তখন আরিফ কি করে সবাই যেহেতু এপাশে এসে পারে আরিফ জানালা দিয়ে পালায়, জানালা যাওয়ার পরে তখন সবাই আমাকে দোষারোপ করে, তখন আমি বলছি আমাকে যেহেতু সবাই দোষারোপ করতেছে আমি বলতেছি যে আমার কথা কেউ বিশ্বাস করে না, আর হের মাই তো আমার পত্র দিয়েছে, আর হের এ মা আজকে এত এমন ভাবে কিভাবে বলবো, ওর মা বলতেছে অথচ উনি কিন্তু আমার অনেক পত্র দিত, কিন্তু এটা আমি
মানে আরিফের মা,
আরিফের মা। তারপর কি করবো পাস নেওয়ার পর তখন বলে যে বিয়ে হবে, মুরব্বীরা বলতেছে যে ইয়ে করছে মেয়েটা তো এখনই পাস নিছে, বলা তো যায় না অনেক সিরিয়াস, যদি পরে আবার পাস নেয় তো পরে তো আমরা তাই থাকবো, এটা বলে। এটা বলার পর তখন বিয়ে হবে, আমার মনের জীবনে একটা আনন্দ যে পাস নিয়ে তাও আমার কোনো কষ্ট না, যেহেতু বিয়েটা হবে। তারপর বলে যে যা হওয়ার ওর বাড়ি তো বিবাড়িয়াতে থাকে, ওর ভাই আসলে তারপর রাত্রে আবার মানে বিয়ের ডেট দেওয়া হবে। তখন আমাকে বলে যে তুই আর কাজ নিস না, কোনো কিছু করিস না, তুই রাত পর্যন্ত থাক, তারপর একটা ডেট দেওয়া। তখন আমি সবাইকে বলি যে আমার ফ্যামিলিতে যেন কোনো টর্চার না করে, করে, কারণ আমি তোমার ফ্যামিলিকে চিনি, কোনো কিছু মানুষ দেখায় কোনো টর্চার করতো না, তখন বলে যে আচ্ছা টর্চার করবেন। তখন আমার কাকা নিয়ে আমাকে নিয়ে বাড়িতে দিয়ে আসে, আমার বাবার মাথায় পানি ডালতে ডালতে শেষ, সবাই দরবারের মাঝে আমার বাবা জাগা অবস্থা, কতবার অজ্ঞান হয়ে গেছে আমার বাবা অনেকবার, মানে আমার টেনশনে। তারপর যাক এভাবে যায়, তারপর সন্ধ্যাতে ওর বড় ভাই আসে, ওর একটা চাচি আছে, উনি অনেক ইয়া, মানে উনি এই এলাকার মেয়ে, এই এলাকারই বউ, আপন চাচি আর কি। ওর চাচা আসার কথা, কিন্তু ওর চাচা আসে না। ওর চাচা আসে না কেন জানেন? কারণ ওর চাচা আসলে তো বিয়েটা হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদেরকে যারা যারা ধরছে তারা সবাই ওর চাচির বাড়ি, মানে আমাদের একই এলাকায় চাচির বাড়ি আর কি, একটা খালের এপার খালের ওই পার। তখন ওর চাচা বলছে দেখো ওইখানে গিয়ে তো আমার কোনো কিছু বলার নাই, যারা যারা আছে সবাই তোমার বাইশটা ছোট ভাই এসব বলে বা বড় ভাই, তুমি গিয়ে সমাধান করো। তখন উঠার পর পুরো দরবার একদিকে, সে আরেকদিকে বলে বিয়ে হবে না কোনো প্রমাণ, মানে কি করে ওরে বাড়ি থেকে বার করে দেয় যে তুই যা। তখন ওনাকে আরিফ বলছিল যে বিয়ে করবে, কারণ আরিফ ওই দেখে তো পাশ নিয়েছি ইয়ে করছি, কারণ আরিফ জানে ওর জন্য অনেক পাগল। তখন ওর চাচি বলে কামাই করে কি করে খাওয়াবি, তোর নিজেই লেখাপড়া করো। এসব বলার পরে তখন ওর চাচি ওকে পাঠিয়ে দেয়।
ওকে, গল্পের এই জায়গাটা আমরা একটু বিরতি জানছি। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন আগামীকাল থেকে শুরু হচ্ছে আমার নতুন অনুষ্ঠান দর, এবং দর অনুষ্ঠানটি আপনাদের মধ্যে অনেক সাড়া জাগাবে বলে আমরা বিশ্বাস করছি, অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি অনুষ্ঠানটি। চলুন আমরা এ পর্যায়ে দরের প্রোমোটা একটু শুনতে চাই।
বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
রেহান, খবরদার পেছনে তাকাবি না,
খুঁজে খুঁজে বের করছে ডর। ডর মানে ভয়, রহস্যের জন্ময় পুরো সপ্তাহ জুড়ে তারা খুঁজে বের করছে ডর। আর আপনি শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ডর মানে ভয়। রেহান, সুমন এবং আরজিকি বিয়ার সাথে ABC রেডিওতে।
অনেক ধন্যবাদ। এবং আমার টিম যারা কাজ করছে অনুষ্ঠান, নতুন অনুষ্ঠানের পেছনে, তারা আপনাদের মনের আশা পূরণ করতে পারবে, এবং আমরা আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন। আগামীকাল ঠিক রাত 11:20 অনুষ্ঠানটি শুরু হচ্ছে। হ্যাঁ, গল্পের যে জায়গাটিতে আমরা ছিলাম, তারপর
তারপর বলে বিয়ে হবে না, কোনো প্রমাণ না বিয়ে হবে না। তখন সবাই ওর চাচি আর কি লাভ মিস করে, তো সবাই অনেকে জিজ্ঞাসা করে যে তুই কিভাবে সুফিয়া বিয়েটা করছিস, এই সাবধান আমাকে কেউ বলবেন না। সবাই বলতেছে যে তোকে বলবো না, কারণ তুই তো সূত্রপাতটা দেখাই দিস আর তোর বাস্তি তো লিজা চলতে গেলে। তারপর ও বিয়েটা হয় না,
বিয়েটা হয় না, ফাইনালি
বিয়েটা হয় না।
পঞ্চায়েতের মধ্যে গ্রামের সবচেয়ে মুরব্বী মানুষটা কি ছিলেন,
সবচেয়ে
কারা কারা ছিলেন ওখানে?
ওখানে মুরব্বী সবাই ছিল, সবাই থাকলেও একটু মানে কথা ওনার সাথে কেউ ইয়া
করে। যদি আরিফ এখানে রাজি থাকতো তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু আরিফ যেহেতু রাজি ছিল না। আর একটা জিনিস যেটা হচ্ছে যে প্রমাণের জায়গা থেকে ঘাটতি ছিল, এবং যারা ওখানে ছিলেন তারা আলটিমেটলি ওই বিষয়গুলো পাশ কাটিয়ে গেছেন। কিন্তু এর পরের ঘটনাটা কি হচ্ছে আমরা সেটা খুব সহজ অনুমান করতে পারছি আর কি। পঞ্চায়েতটা কবে হলো?
এই 14 সালে
কোন মাসের
মে মাসের
25 তারিখে পঞ্চায়েত হয়। আপনি আমাকে এখন বলেন যে মে মাসের পর থেকে এখন আপনার অবস্থাটা কি অবস্থা ফেস করছেন আপনি? জাস্ট অবস্থাটা মানে
ওরে কিন্তু পরীক্ষার মাঝে আমরা দুইবার আটকাই,
মানে ওকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য একটা সামাজিক ভাবে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন আপনারা।
ওকে, কিন্তু এই আটকানোর মাঝে ভুল বোঝাবুঝি হয় সেটা বলতে চাই কি কিভাবে।
আমার শুধু একটা জিনিস জানা দরকার, আটকানির মাঝে ভুল বোঝাবুঝি কোনো দরকার নেই। একটা হচ্ছে যে কি তাকে আপনারা জোর করে হলো বিয়ে করতে চাচ্ছেন, সে তো চাচ্ছে না, বিয়ে করতে চাচ্ছে কি?
চাচ্ছে না,
বিভিন্ন ভাবে আপনারা তাকে ম্যানেজ করার চেষ্টা করছেন। হ্যাঁ, তো আপনার ব্যক্তিগত অবস্থাটা কি এখন, পরিবারে আপনার অবস্থাটা কি, সামাজিক ভাবে আপনার অবস্থা? তারপরে
এর মাঝে একটা কাহিনী, ওর চাচি যেটা ও বলে যে 6 মাসের মধ্যে যদি আরিফকে পাওয়া যায় তাহলে বিয়ে হবে, না তো বিয়ে হবে না, এটা বলে।
আমি বিভিন্ন ভাবে বুঝতে পারছি, কেউ বলছে বিয়ে হবে, কেউ 6 মাসের মধ্যে হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে আরিফ রাজে থাকলে হবে, এগুলো আপনার সামাজিক অবস্থা। কিন্তু আপনি আমাকে বলেন পরিবারের ভিতরে আপনাকে ট্রিট করা হয় কিভাবে, আপনার বন্ধুরা এখন আপনাকে ট্রিট করে কিভাবে, গ্রামের চারপাশের মানুষজন আপনাকে ট্রিট করে কিভাবে?
তারপর ওই কাহিনী হওয়ার পর সবাই বলতেছে আমরা মামলা করার জন্য, তখন আমি বলছি না মামলা করবো না, যদি ওর রিজিক থাকে থাকে আরিফের কাছে আমার মামলা করে কি লাভ, অযথা একদিন বলতেছে যে আমাকে কাকার বাসায় নিয়ে দিয়ে আসবে, তখন কাকার বাসায় আমাকে দিয়ে আসে, কিন্তু কাকার বাসায় ওদিন 8 জুনের 8 তারিখ ওর লাস্ট পরীক্ষা, ওই দিন আমি ওকে আটকাই, যেভাবে হোক ওকে আমি আটকাই, কিন্তু ওকে আটকানোর যে বিয়ে ওই দিন কোনো ওই রকম কোনো ইয়ে নাই। ওই তো কথা হচ্ছে আমি জাস্ট অনেকদিন ধরে দেখি না, শুধু একটু দেখার জন্য আটকাইছি। তারপর ওর চাচা কি করছে, ভুল বুঝাবুঝি বুঝছে, মানে পুলিশ নিয়ে আসছে সেটা। তারপর যে আমি যাদের দিনে আটকাই ওরা তো বিয়ের জন্য আটকায় না, ওরা তো আমি শুধু বলছি যে আমার এক দুলা ভাই আছে, ওনার কাছে বলছি যে হানিফ ভাই আমি শুধু আসছি একটা নজর দেখতে চাই, কিভাবে দেখাবেন এটা আমি জানি না। আমি চাইলেই আপনার কাছে একটা আবদার করলাম, তখন বলতে চাই আচ্ছা আমি দেখাই দেবো। তখন ওর কাছে যে পুলিশ নিয়ে আসছে ওদের কাছ থেকে একজনকে ধরাই দিচ্ছে, আমি ধরা দেওয়ার পর কিন্তু ওরা তো মানে একটু বড় ক্যাটারি আছে না, শ্বশুরবাড়ির মতো আর কি জেলখানা গেলো আসলো, তো এরকম আর কি। তারপর এই আটকানির থেকে ভুল বুঝাবুঝি হয় আমাদের মাঝে, যে আমার বাবা মার নাকি হাত আছে, কিন্তু এটা তো আমার বাবা মার কিছু হাত নাই। আমি যাই, যাওয়ার পর আমার তো মেন্টালি প্রবলেম কিরকম, এই যে আমার এতদিন ঘুমতো না, মানে পাগলের মতো হয়ে গেছিলাম আমি, এই খুব মারধর করতো, খুব মারধরের মাঝে কি করতো আমার ঘুমের ট্যাবলেট এনে দিত, ঘুমের ট্যাবলেট এনে আমি ঘুমের ট্যাবলেট খাইতাম, কিন্তু আমার ঘুম আসতো না, এত টেনশন বলার বাইরে। তখন ডাক্তার বলতেছে দেখেন এত ঘুমের ট্যাবলেট খাওয়া মেয়েটা পাগল হয়ে যাবো, আমার মাও বলতেছে যে মেয়েটার এমনি মায়েরা কোনো ইয়ে দরকার নাই। তারপর কাকার বাসায় দিয়ে আসে, দিয়ে আসার পর আমি গেছি জানো ওই দিন দিনটা ফিক্সড করে যাই, আর তাই দৌড় লাস্ট পরীক্ষা ওর যে কোনো দিন আমি দেখবো। তখন যাই, যাওয়ার পরে আমার মা ওই রুমে ছিল ওই ঘরে আর কি আমার কাকার বাসায়, তখন আমি ওই রুম থেকে এই রুম থেকে মানে আমি যে কোনো ভাবেই আশা পড়ি। আমার কাছে মোবাইল ছিল না, আমার বান্ধবীর মোবাইল নিয়েছি, তো নেওয়ার পরে তখন আমি ওদের সাথে যোগাযোগ করে আসি। আসার পরে কি হয়, তখন আমার মা পাগলের মতো ছুটে আসে আমার পিছনে, কিন্তু আমার মার কাছে মোবাইল ছিল না তখন, মোবাইলটা আমার মা জিদে বসে ভেঙে ফেলে মার নিজের মোবাইলে, কারণ মোবাইল থাকলে নাকি আমি যোগাযোগ করবো। তখন যাক আইসা, আইসে শুধু একটা নজর আমি শুধু লাস্টে দেখি, দেখার পর ওই যে পুলিশ নিয়ে সামনে তো যেতে পারি না, গেলেই ধরাই দিব। তারপর যাক আইসা, মানে কবিরাজি চিকিৎসা এখনো করতে করতে শেষ, কিরকম কবিরাজি করে এখনো, এটা করে ওটা করে, আর মা জীবন করে দূরে সরে থাকার জন্য আমি কি করি উল্টাটা করি। এটা নিয়ে আমার অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 7,000 টাকার মতো খরচ হয়েছে এই 3 মাসের ভিতরে, মানে বাবা মা এটা করে আমি উল্টাটা করি, বাবা মা করে যাতে আমার বিয়ে হয়, কিন্তু আমার অন্য জায়গায় যাতে বিয়ে না, আমি খুব আমল করি এখন, এই আমলটা করি যাতে আমার অন্য কোথাও বিয়ে না হয়, আরিফের সাথে বিয়ে হয় সকাল সন্ধ্যা।
বুঝতে পারছি আপনার কথা,
এই আমলটা করি।
আপনার জায়গা থেকে আপনি আল্লাহকে বারবার বলছেন যে সে যেন একটা সুষ্ঠু বিচার দিয়ে দেয় এবং সুষ্ঠু সমাধান দিয়ে দেয়, আপনি এটাই আপনার একমাত্র সম্বল, এছাড়া আপনার আর কোনো জায়গা নাই। আপনি এটাই বুঝতে পারছেন, সামাজিক ভাবে না আছে আপনার কোনো জায়গা, পরিবারের কাছে না আছে আপনার কোনো জায়গা, প্রিয় মানুষ যাকে আপনি এত পছন্দ করেন তার কাছে আপনার কোনো জায়গা নেই, সব মিলিয়ে আপনার অবস্থা হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ।
আমার কাকা যে কাকা আমাকে এত আদর করতে সেই কাকা আমাকে অস্বীকার করছে যে তুই আমার বাঁচতি না। তারপর আমার আরেক কাকা, বাড়ির এক কাকা কি বলে জানেন, বলে যে আমাকে দেখলে নাকি ঘিন লাগে, প্রথমে এই কথা বলে, মানে এটা বলো যে দরবার সংবাদ আইনে বিয়েটা হবে।
আচ্ছা, সবার উদ্দেশ্যে আমি আমি কিছু কথা বলতে চাই। দেখুন, যারা আজকে লিজার জীবনের গল্প শুনছেন, বিশেষ করে নরসিংদীর যারা ওকে চেনেন এবং সবকিছু মিলিয়ে, কেউ কেউ তার জায়গা থেকে হয়তো ও যতটুকু বললো ততটুকুর সাথে হয়তো একমত পোষণ করেন কিংবা একমত পোষণ করেন না, আমি বিতর্কে কেটে চাই না, আমি শুধু একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই। ও একটা মানুষ, ও 19 বছরের মেয়ে। হ্যাঁ, একটা মেয়ের জন্য আমাদের দেশের সামাজিক অবস্থা, সামাজিক প্রেক্ষাপট কি সেটা আমরা সবাই জানি। আমরা যতই নারী অধিকারের কথা বলি না কেন, যতই আমরা বলি না কেন নারী অধিকার বাস্তবায়ন হচ্ছে, সবকিছুই হয়তোবা হচ্ছে, একটা প্রসেসের মধ্যে রয়েছে যে আগের দিনের তুলনায় মেয়েরা এখন ঘর থেকে বেরোতে পারে, মেয়েদের সামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, সেটা সবই সত্য, কিন্তু মেয়েদের ততটা উন্নতি হয়নি যতটা উন্নতি হলে একটা মেয়ে সামাজিক অধিকার খুব সহজেই বাস্তবায়ন করতে পারে, পারিবারিক অধিকার খুব সহজেই বাস্তবায়ন করতে পারে। এটা একটা সমাজের প্রান্তিক পর্যায়ের একটা মেয়ের জন্য যেমন সত্য, একেবারে সমাজের উঁচু পর্যায়ের মেয়ের জন্য অনেকখানি সত্য। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাতে আমরা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা থেকে এখনো বের হয়ে আসতে পারিনি, দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। কিন্তু একজন মানুষ হিসেবে ওকে চিন্তা করুন, ওর হয়তো অনেক ভুল আছে, হ্যাঁ, কিন্তু ভুলের জায়গাটা কি শুধুমাত্র এককভাবে, এবং এই ভুলের জায়গাটা কি শুধুমাত্র একাই করে গেছে, সবাই মিলে কি ভুলটা করেনি, কিন্তু শাস্তি কিন্তু ও একাই পাচ্ছে, শাস্তির জায়গাটাতে কিন্তু এই লিজাই আছে আর অন্য কেউ নেই। যারা ওর কাছের মানুষ তারা ওর কাছ থেকে দূরে সরে গেছেন, যারা ওকে একসময় স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন দেখার মানুষগুলো দূরে সরে গেছেন, পরিবার পরিবার ওকে নিয়ে চিন্তিত, পরিবার ওকে নিয়ে কোথায় যাবে, বাবা হার্টের রোগী, মানে বাবা তো নিশ্চয়ই চাপেন যে তার মেয়ের একটা ভালো জায়গায় পাত্রস্থ হোক, সেই জায়গাটা থেকেও বাবা হয়তো বা মানসিকভাবে নিতে পারেন, এই জন্য টর্চার করেন। ওর এখন একমাত্র আল্লাহ ছাড়ার কোনো কিছু নেই, ও আল্লাহর কাছে বারবার বলে, আমল করে, ও যে বারবার শব্দ বলছিল আমি আমল করি। দেখুন, আপনারাই ওর কাছের মানুষ, ভালো করেছেন না মন্দ করেছেন সে বিষয়ে আমরা যেতে চাচ্ছি না, আমরা যদি বলে যেই যে আপনারা কাজটা ভালো করেননি তাহলেও ওর জন্য ওই জায়গাটা টেকা কঠিন, আমরা যদি বলি কাজটা ভালো করেছেন তাহলেও ওর জন্য জায়গাটা টেকাটা কঠিন। আমরা শুধু এতটুকু বলতে চাই, এই জীবনের গল্প আপনারা শুনবেন, আপনাদের অনেকের মোবাইলে এটা পাওয়া যাবে, আপনারা অনেকেই মোবাইলে ডাউনলোড করে হয়তো বা ওর কাছে গিয়ে বাজিয়ে বাজিয়ে শোনাবেন। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, রিকোয়েস্ট হচ্ছে এটা,
আমরা চাইলেই অনেক খারাপ কাজ করতে পারি, কিন্তু ভালো কাজ করাটা কিন্তু অনেক কঠিন। একটা মানুষকে ইনসাল্ট করাটা অনেক সহজ, কিন্তু একটা মানুষের প্রশংসা করাটা অনেক কঠিন। আর এই কঠিন কাজগুলো যারা পারেন তারা কিন্তু আসল মানুষ। হ্যাঁ, এই মানুষটার পাশে এসে দাঁড়ানো আপনাদের সবার জন্য প্রয়োজন। কিছু যদি করতে না পারেন তাহলে প্লিজ খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? কারণ ও ওর 19 বছরের জীবনে যতটা বাস্তবতার মুখোমুখি হয়েছে সেটা খুবই নিদারুণ এবং খুবই নির্মম। যারা এইরকম বাস্তবতার মুখোমুখি হয়েছেন তাদের প্রতি আমাদের হাত বাড়িয়ে দেওয়া উচিত, বন্ধুত্বের হাত। ওকে একটা মেয়ে হিসেবে ট্রিট না করে ওকে একটা মানুষ হিসেবে ট্রিট করা উচিত। এবং একই সাথে যারা আজকের এই জীবনের গল্পটা শুনলে, বিশেষ করে অনেক 19 বছরের লিজা আছো যারা, তারাও একটু সতর্ক হয়ে যাওয়ার যে এরকম পরিণতি হলে তোমরা কিভাবে এটাকে সামাল দেবে। কারণ আজকে একটা লিজা কিন্তু আমাদের সমাজে না, এরকম অনেক লিজাই আছে আমরা দেখেছি হ্যালো 920 তে এসে তাদের নিদারুণ অবস্থার কথা তারা এখানে অকপটে স্বীকার করে গেছেন। আপনি কি একটু আমাকে বলবেন আজকে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাতে আপনি কোন কারণে, যদি আপনার জীবনটাকে আমি নতুন করে রিস্টার্ট করার সুযোগ দিতাম, ধরেন আপনি নতুন করে আমার জীবনটাকে সাজাবেন, তাহলে আপনার এই বর্তমান জীবনে কোন বিষয়টা আপনি রাখতেন না, যে বিষয়টা না রাখলে আপনার জীবনটা আজকে এই জায়গাটায় এরকম ভাবে দাঁড়াতো না? তার মানে আমি শুধু কারণটা জানতে চাচ্ছি যে আপনার এই পরিস্থিতির জন্য কোন কারণটা মূলত দায়ী।
মূলত দায়ী আমি তোমার ফ্যামিলিকে দায়ী করি।
কেন দায়ী করেন?
কেন দায়ী? কারণ ওদের কারণে তোমার সাবুলের সাথে সম্পর্ক, তারপর আরিফের সাথে
ফ্যামিলির
চাপের কারণে তো আমি গেছি। কারণ বারণ তো বয়সের বাবা মাই তো সন্তানদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ওরা ওই সময় আমার সাথে খুব বাজে ব্যবহার বলছি না। বাবা কোন দিক থেকে আসার পরে বাবা খাটের নিচে দেখতে কেউ আসেই না, দরজার চিপা চাপা দেখতে কেউ আসেই না। তখন আমি বলতাম কেন অবিশ্বাস করো, অনেক ইয়া লাগতো যে মানুষের তো বাবা মা, আমার তো বাবা মা কেন এরকম করে।
খুবই কষ্টের, খুবই নিদারুণ। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের লিজার জীবনের গল্প, এবং লিজার জীবনের গল্পের বাকি পার্টে আমরা একটু পরে ফিরব। তবে আপনাদেরকে যেটা বলতে চাই, এমন লিজার জীবন যেন আপনার কোনো আচরণের কারণে তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটা গান শুনবো, যে গানটা হয়তো ওর জীবনের সাথে অনেকখানি মিলে যাবে। তবে তার আগে আমরা বলছি, যদি ওর সাথে কথা বলতে চান, ওর সাথে কানেক্টেড হতে চান, বা ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান, বা ওকে নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, আপনারা চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওকে প্রিয় শ্রোতা, আসুন আর এই ফাঁকে চলুন আমরা গানটা শুনে আসি। Please.
প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জেক মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ বিশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
This track was downloaded from FusionBD.com.